This track was downloaded from FusionBD.com.
এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে। কুয়াশার রাতে স্বাগত সবাইকে, আর স্বাগত জানাচ্ছি আমি শারমিন, আর শুনছেন এপিসোড রেডিও FM 89.2। সময় হয়ে গেছে আমাদের কুয়াশার প্রথম ঘন্টার শুরুর গল্পটা শুনবার, এবং আগে ভাগে শুরু করছি। আজকে হাতে খুব সময় কম, কারণ গল্পটা একটু বড়। আজকের গল্পের নাম মৃত নগরী, লিখেছেন রিচার্ড ম্যাথিসন, অনুবাদ করেছেন অনিশ দাস উপু, এবং গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। কিন্তু গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি, মনে করুন 58 টাকা রিচার্জ করলেন, তারপর ডায়াল করলেন *566*8#, আর দেখলেন আরো 58 টাকা বোনাস চলে এসেছে, তখন কেমন খুশি লাগবে আপনার। আর তাই গ্রামীণ ফোন ক্লিয়ার কাট 100% শিওর বোনাস অফারে আনন্দটা পিওর। আপনার গ্রামীণ ফোন সংযোগে 28 টাকা রিচার্জে পাচ্ছেন 56 টাকা, এবং 58 টাকা রিচার্জে পাচ্ছেন 116 টাকা। বোনাস নিয়ে কথা বলুন যে কোনো জিপি নম্বরে দিন রাত 24 ঘন্টা। তো চলে যাচ্ছে আজকের মূল কাহিনী। আছে রাত 12টার পর আজকের প্রথম ঘন্টার যে আমাদের গল্পটি রয়েছে সেটা আবারও জানাচ্ছি। গল্পটার নাম হচ্ছে মৃত নগরী, আর পড়ে শোনাচ্ছে সেতু, আর লিখেছেন গল্পটি রিচার্ড ম্যাথিসন, অনুবাদ করেছেন অনিশ দাস অপু। আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে আপনি লিখে পাঠাতে পারেন। এখন শুনবো গল্পের প্রথম পর্ব। প্রথম পর্ব শেষ করে চলে যাব, তার পরের পর্ব শুনতে সঙ্গেই থাকবেন।
রাত 3টার দিকে মিস্টার কেচামের নজরে পড়ল সাইনবোর্ডটি, জ্যাচরি, জনসংখ্যা 67। তিনি নাক দিয়ে ঘোত জাতীয় একটি শব্দ করলেন। মেইনের সমুদ্র তীরবর্তী এই ক্ষুদে শহরগুলোর কি কোনো শেষ নেই, বিরক্ত হয়ে ভাবলেন তিনি। এক সেকেন্ডের জন্য চোখ বুঝলেন মিস্টার কেচাম, চোখ খুলে পুরো দাবিয়ে ধরলেন অ্যাক্সেলারেটর। ফোর্ড গাড়িটা বাঘের মতো লাফ দিল সামনের দিকে। মিস্টার কেচাম বিশাল বপু নিয়ে হেলান দিলেন সিটের গায়ে, পাঁজরা মেলে দিলেন সামনে। ভ্রমণটা এমন বাজে হবে কল্পনাও করেননি তিনি। অফিস থেকে ছুটি নিয়েছিলেন নিউ ইংল্যান্ডের ঐতিহাসিক জায়গাগুলো মন ভরে দেখবেন বলে। ইচ্ছা ছিল প্রকৃতির সাথে মিশে যাবেন, রোমন্থন করবেন ফেলে আসা দিনগুলোর কথা। কিন্তু কোথায় কি, বরং সফরটা অত্যন্ত নিরস এবং একঘেয়ে লাগছে, বিরক্তির একশেষ। গাড়ি চালাতে চালাতে মিস্টার কেচামের মনে হল পুরো শহরটাই যেন ঢলে পড়েছে মৃত্যুর কোলে। ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই, সব আশ্চর্য রকম নিশ্চুপ, এত বেশি নিস্তব্ধ যে ভয় ধরিয়ে দেয়। হেডলাইটের আলোয় এক ঝলকের জন্য আরো একটি সাইনবোর্ড দেখতে পেলেন তিনি, সর্বোচ্চ গতিসীমা 15 মাইল। পরক্ষণে ওটাকে ঝড়ের বেগে পেরিয়ে গেলেন তিনি। বিদ্রুপাত্মক এক টুকরো হাসি ফুটে উঠল মুখে, বিড়বিড় করে বললেন তিনি, গ্যাস পেডেলে চাপ বাড়লো আরো, খেয়ে দিয়ে তোর কাজ নেই, এই মরার শহরে 15 মাইল স্পিডে গাড়ি চালাবেন তিনি। জানালা দিয়ে বাইরে তাকালেন মিস্টার কেচাম, অন্ধকারে দালান কোঠাকে ভূতের মতো লাগছে। বিদায় জ্যাচরি, মনে মনে বললেন তিনি, বিদায় লোকসংখ্যা 67। এক সময় রিয়ার ভিউ মিররে গাড়িটির আকৃতি ফুটে উঠল, আধা ব্লক পেছনে মাথায় একটা ঘূর্ণায়মান লাইট নিয়ে সোজা ছুটে আসছে মিস্টার কেচামের গাড়ির পেছনে। গাড়িটা কাদের দেখেই বুঝতে পারলেন মিস্টার কেচাম। নিজের অজান্তে স্পিড কমিয়ে আনলেন তিনি, টের পেলেন বুকের মধ্যে হাতুড়ির পাড় পড়ছে। স্পিড লিমিট অমান্য করেছেন ওরা দেখে ফেলেনি তো, শঙ্কিত হয়ে ভাবলেন মিস্টার কেচাম। কালো রঙের সেডানটা চলে এলো ফোর্ডের সামনে, পথ রোধ করে দাঁড়ালো। সামনের জানালা দিয়ে মুখ বের করলো বড় এক টুপিওয়ালা,
গাড়ি থামান,
ঘেউ ঘেউ করে উঠল সে। শুকনো ঢোক গিলে মিস্টার কেচাম ফুটপাত ঘেঁষে তার গাড়ি দাঁড় করালেন, ইমার্জেন্সি ব্রেক জেনে ধরে ইগনিশন সুইচ অফ করলেন, স্থির হয়ে গেল ফোর্ড। পুলিশের গাড়িটা এগিয়ে এলো তার দিকে, থামল, ডানদিকের দরজা খুলে গেল। ফোর্ডের হেডলাইটের আলোয় অগ্রসরমান আগন্তুকের কাঠামোটা উদ্ভাসিত হয়ে উঠল। মিস্টার কেচাম তাড়াতাড়ি আলো নিভিয়ে ফেললেন, আরেকবার ঢোক গিলেন তিনি। রাত 3টার সময় অচেনা অজানা একটা জায়গায় পুলিশ তাকে ধরতে আসছে স্পিড লিমিট অমান্য করার দায়ে। এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? মিস্টার কেচাম চোয়াল শক্ত করে বসে রইলেন গাড়িতে। কালো ইউনিফর্ম এবং লম্বা হ্যাট পরা লোকটা ঝুঁকলো জানালার দিকে, হাত বাড়ালো,
লাইসেন্স দেখি।
মিস্টার কেচাম তার ঈষৎ কাপা হাত ঢুকালেন পকেটের মধ্যে, বেরিয়ে এলো কতগুলো বিলের কাগজপত্র। রাগে দাঁত করমর করলেন তিনি, আবার খুঁজতে শুরু করলেন। লাইসেন্সটা তিনি দিয়ে দিলেন লোকটির হাতে। লোকটা ফ্ল্যাশ লাইট ফেললো লাইসেন্সের উপর।
নিউ জার্সি থেকে আসছেন?
জি জি, ওখান থেকে, তাড়াতাড়ি জবাব দিলেন মিস্টার কেচাম। পুলিশের লোকটা একভাবে চেয়ে আছে লাইসেন্সটার দিকে। মিস্টার কেচাম অস্বস্তিতে নড়ে উঠলেন, জিভ দিয়ে ঠোঁট চাটলেন।
ডেট এখনো পার হয়নি,
বললেন তিনি। লোকটা সোজা হয়ে দাঁড়ালো। পরক্ষণেই ফ্ল্যাশ লাইটের তীব্র আলো ঝলসে দিল মিস্টার কেচামের চোখ। তিনি আঁতকে উঠে মাথা সরালেন, আলোটা সরে গেল। মিস্টার কেচামের চোখে ইতিমধ্যে জল এসে গেছে, চোখ পিটপিট করলেন।
নিউ জার্সির লোকেরা কি ট্রাফিক সাইন পড়তে জানে না নাকি?
অফিসার জিজ্ঞেস করল, আপনি কি ওই জনসংখ্যার সাইনবোর্ডের কথা বলছেন?
না, আমি অন্য একটি সাইনবোর্ডের কথা বলছি।
ও, গলা খাকারি দিলেন মিস্টার কেচাম। আমি একটাই সাইনবোর্ড দেখতে পেয়েছি।
তাহলে তো আপনি ড্রাইভার হিসাবে খুবই বাজে।
জি, মানে?
ওই সাইনবোর্ডে স্পষ্ট লেখা ছিল এখানকার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 15 মাইল, কিন্তু আপনি 50 মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিলেন।
আমি দুঃখিত, আমি সত্যি ওটা দেখতে পাইনি।
আপনি দেখতে পান বা না পান, এখানকার সর্বোচ্চ স্পিড ওই 15 মাইলই।
ইয়ে, মানে এই ভোর রাতেও?
সাইনবোর্ডের ওপরে একটা টাইম টেবিল ছিল, দেখেননি?
না, দেখিনি। আমার আসলে ওই সাইনবোর্ডটি চোখে পড়েনি।
তাই না?
মিস্টার কেচাম অনুভব করলেন তার ঘাড়ের পেছনের চুলগুলো সব খাড়া হয়ে গেছে।
এই যে ভাই দেখুন,
ভাঙা গলায় বলতে শুরু করলেন তিনি। হঠাৎ থেমে গেলেন, পুলিশের লোকটার দিকে তাকালেন, একটু বিরতি দিয়ে আবার বললেন, আমি কি আমার লাইসেন্সটা ফেরত পেতে পারি? পুলিশ অফিসার কোনো কথা বলল না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। আমি কি? মিস্টার কেচাম আবার শুরু করলেন।
আমাদের সঙ্গে আসুন,
কর্কশ সুরে বলল পুলিশ অফিসার। সে ঘুরে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল তার গাড়ির দিকে। মিস্টার কেচাম বোকার মতো তাকিয়ে থাকলেন লোকটার দিকে, জবান বন্ধ হয়ে গেছে তার।
এই যে ভাই, শুনুন শুনুন, প্রায় চিৎকার করেই উঠলেন তিনি।
আরে, লোকটা তার লাইসেন্স নিয়ে হাঁটা শুরু করেছে। হঠাৎ পেটের মধ্যেটা ঠান্ডা এবং ফাঁকা ঠেকল মিস্টার কেচামের।
এসব হচ্ছে নাকি?
বিড়বিড় করে বললেন তিনি। দেখলেন পুলিশ অফিসার তার গাড়ির মধ্যে ঢুকলো, ফুটপাথ থেকে রাস্তায় নামালো সেডান। ওটার মাথায় আবার লাল স্পট লাইট জ্বলতে শুরু করলো। মিস্টার কেচাম সেজানের পিছু পিছু গাড়ি ছোটালেন।
এসব খুবই খারাপ হচ্ছে,
জোরে কথাটা বললেন তিনি। তার সঙ্গে এরকম আচরণ করার কোনো অধিকার তাদের নেই। এটা কি মধ্যযুগ নাকি, যে যা ইচ্ছা করলো তাই চাপিয়ে দিলাম? ঠোঁটে ঠোঁট চেপে কঠিন মুখে মিস্টার কেচাম অনুসরণ করতে থাকলেন পুলিশের গাড়িটিকে। 2 ব্লক পরে সেজান বাদিকে ঘুরল। মিস্টার কেচাম হেডলাইটের আলোয় একটা দোকান দেখতে পেলেন, মাথায় পুরনো বিধ্বস্ত একটা সাইনবোর্ড টাঙানো, হস্তশিল্পের দোকান। রাস্তায় কোনো বাতি নেই, কালির মতো কালো পথ ধরে এগোচ্ছেন মিস্টার কেচাম। ঠিক সামনে পুলিশের গাড়িটির রিয়ার লাইট এবং স্পট লাইটের 3টে লাল চোখ দানবের চোখের মতো জ্বলছে, আর সবকিছু ঢেকে আছে নিশ্চিম অন্ধকারে। কি বিশ্রী একটা দিন গেল, তেতো মুখ করে ভাবছেন মিস্টার কেচাম। সারাদিন গন্তব্যহীন যাত্রার পর শেষ পর্যন্ত সামান্য দোষে পুলিশের হাতে ধরা খেতে হলো। কেন যে তিনি নিউ ইয়র্কে ছুটিটা কাটাননি? দিব্যি ঘুমিয়ে ভালো ভালো খাবার খেয়ে সিনেমা থিয়েটার দেখে কত চমৎকার কাটানো যেত, এখন রীতিমতো আফসোস হতে লাগলো তার। পুলিশের গাড়িটি ডান দিকে ঘুরল, 1 ব্লক পরে আবার বাঁয়ে মোড় নিল, তারপর থেমে দাঁড়ালো। মিস্টার কেচাম ওটা ঠিক পেছনে তার গাড়ি থামালেন। এসবের কোনো মানে হয় না, সস্তা নাটক হচ্ছে। মেইন স্ট্রিটে বসে ওরা ইচ্ছে করলেই তাকে জরিমানা করে ছেড়ে দিতে পারত, তা না, তাকে ইঁদুরের মতো খেলাচ্ছে। মিস্টার কেচাম চুপচাপ বসে থাকলেন গাড়িতে। সামান্য এই ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে তর্কাতর্কি করতে মন সায় দিচ্ছে না। ওরা চাইলে তিনি বিনা বাক্য ব্যয় জরিমানা দিয়ে চলে যেতে রাজি আছেন। হঠাৎ কথাটা মনে পড়তেই তার ভ্রু কুচকে উঠল। ওরা ইচ্ছে করলে যত খুশি জরিমানা করতে পারে, অঙ্কটা $500 হওয়াও বিচিত্র নয়। তিনি শুনেছেন এইসব ছোট শহরে পুলিশরাই হচ্ছে সর্বেসর্বা, তাদের কথাই আইন, সুতরাং তারা ইচ্ছা করলেই তার 12টা বাজাতে পারে। পরক্ষণে জোর করে চিন্তাটা মাথা থেকে দূর করে দিলেন মিস্টার কেচাম। ধ্যাত্তেরি, আবোল তাবোলে সব কি ভাবছেন তিনি। পুলিশ অফিসার এসে দরজা খুলল।
বেরিয়ে আসুন,
বলল সে। এদিকে রাস্তায় কোনো আলো নেই, বাতি জ্বলার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আশেপাশের বাড়িতে। অফিসারের কালো কাঠামোটাই শুধু নজরে পড়ছে,
ঢোক গিলেন মিস্টার কেচাম। এটাই কি পুলিশ স্টেশন? জিজ্ঞেস করলেন তিনি।
আলো নিভিয়ে নেমে আসুন,
বলল পুলিশ অফিসার। হেডলাইটের সুইচ অফ করে গাড়ি থেকে নামলেন মিস্টার কেচাম। দরাম করে দরজা বন্ধ করল অফিসার। উচ্চকিত শব্দটি অনেকক্ষণ প্রতিধ্বনি তুলল, যেন রাস্তায় নয়, তারা দাঁড়িয়ে আছেন অন্ধকার একটা ওয়্যার হাউসে। মিস্টার কেচাম আকাশের দিকে মুখ তুলে চাইলেন। বিশাল এক দোয়াতকালি ঢেকে রেখেছে চাঁদ আর তারাদের। পুলিশ অফিসারের হাড্ডিসার আঙুল আচমকা চেপে বসল মিস্টার কেচামের হাত। এক মুহূর্তের জন্য ভারসাম্য হারালেন তিনি। অন্ধকার ফুরে যেন উদয় হলো লম্বা আরেক লোক, চট করে ধরে ফেলল সে মিস্টার কেচামকে। তিনি মুখ ফিরিয়ে তাকালেন, আর একজন পুলিশ অফিসার। খুব অন্ধকার, যেন অনুযোগ করছেন এমন ভাবে কথাটা বললেন মিস্টার কেচাম, কিন্তু লোকটা কিচ্ছু বলল না। পাশাপাশি হাঁটছে সে লম্বা পা ফেলে, আর একজন ধরে আছে মিস্টার কেচামের হাত। ব্যথা পাচ্ছেন মিস্টার কেচাম? বেচারা আমাকে ভয় দেখাতে চাইছে, মনে মনে বললেন তিনি, কিন্তু আমি ভয় পাব না। মিস্টার কেচাম বুক ভরে শ্বাস টানলেন। ভেজা স্যাঁতস্যাঁতে সামুদ্রিক হাওয়া ঢুকল বুকে। পরক্ষণে সশব্দে বাতাসটা বের করে দিলেন তিনি। নোংরা জঘন্য একটা শহর, লোকসংখ্যা যার সাকুল্যে 67 জন, সেখানে দুজন পুলিশ অফিসার রাত 3 পাহাড় দিতে বেরোয়, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? পুলিশ অফিসাররা মিস্টার কেচামকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়াল, দরজা খুলল। ভেতরে তাকিয়ে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিস্টার কেচাম। পুলিশের স্টেশনই বটে, কাঠের উঁচু একটা ডেস্ক, বুলেটিন বোর্ড, পেট মোটা একটা স্টোভ, দেয়ালের সঙ্গে ঠেস দেওয়া পুরনো একটা বেঞ্চ, মেঝেতে কার্পেট ছেঁড়া, একসময় হয়তো ওটার রং সবুজ ছিল, এখন কালচে মেরে গেছে।
বসুন,
বলল প্রথম পুলিশ অফিসার,
আপনাকে অপেক্ষা করতে হবে।
মিস্টার কেচাম এই প্রথম লোকটার দিকে তাকালেন, মুখটা লম্বা নিষ্ঠুর, গায়ের রং মিশমিশে কালো, কোটর মতো চোখ যেন শূন্যে দুটো গহ্বর হা করে আছে। লোকটার পরনে ঢিলে ঢালা ইউনিফর্ম। মিস্টার কেচাম দ্বিতীয় পুলিশ অফিসারকে লক্ষ্য করার সময় পেলেন না, তার আগে দুজনেই পাশের রুমে চলে গেল। বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন মিস্টার কেচাম, মাথায় চিন্তার ঝড় বইছে। এই সুযোগে পালালে কেমন হয় ভাবলেন তিনি। ওদের কাছে তার ঠিকানা সহ লাইসেন্স আছে, ধরা পড়ে যাবেন। তাছাড়া এটা একটা ফাঁদও হতে পারে, এদের ভাবগতিক সুবিধের মনে হচ্ছে না, কাজেই হঠাৎ কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মিস্টার কেচাম বেঞ্চটার উপর বসলেন, বেহুদা ঝুঁকি নেয়া বোকামি। এই ছোট শহর থেকে পালাবার আগেই ওরা তাকে ধরে ফেলবে, আর তাছাড়া তারা তাকে বড়জোর জরিমানাই করবে। আচ্ছা, ওরা তখন তাকে জরিমানা করল না কেন? এই নাটকীয়তার কি সত্যিই কোনো প্রয়োজন ছিল? মুখটা কঠোর হয়ে উঠল মিস্টার কেচামের। ঠিক আছে, ওরা তাকে নিয়ে আর কত খেলতে পারে দেখা যাক। চোখ বন্ধ করলেন তিনি। এ দুটোকে একটু বিশ্রাম দেওয়া দরকার। কিছুক্ষণ পর আবার চোখ মিললেন মিস্টার কেচাম। চারপাশটা অসহ্য রকমের শান্ত, তিনি চারদিকে চোখ বোলালেন। দেয়ালগুলো যাচ্ছে তাই টাইপের নোংরা, জায়গায় জায়গায় আবার প্লাস্টার উঠে গেছে, এক দেয়ালে একটা ঘড়ি ঝুলছে। ডেস্কের পেছনে একটা ছবি চোখে পড়ল মিস্টার কেচামের, হাতে আঁকা ছবি, বুড়ো এক লোক, জেলেদের টুপি মাথায়, সম্ভবত জ্যাচরির বয়োজ্যেষ্ঠদের কেউ একজন হবেন। কিন্তু পুলিশের স্টেশনে এই লোকের ছবি থাকবে কেন? একটু অবাক হলেন মিস্টার কেচাম, পরে নিজেই উত্তর খুঁজে বের করলেন। জ্যাচরি আটলান্টিকের তীর ঘেঁষা একটি শহর, এখানকার আয়ের মূল উৎস হতে পারে মাছ ধরা। পেশাজীবীদের বেশিরভাগই হয়তো জেলে আর নাবিক, কিন্তু তাতে আমার কি? ভেবে তিনি ছবিটা থেকে চোখ সরিয়ে নিলেন। পাশের রুম থেকে দুই পুলিশ অফিসারের গলার আওয়াজ ভেসে আসছে। কান খাড়া করলেন মিস্টার কেচাম, শোনার চেষ্টা করলেন ওরা কি বলছে, কিন্তু কিছুই বোঝা গেল না। বন্ধ দরজার দিকে চোখ কটমট করে তাকিয়ে থাকলেন। আয় বেটারা, যা বলার সামনাসামনি বলবি। আবার তার চোখ চলে গেল দেয়াল ঘড়িটার দিকে, 3:20। নিজের হাত ঘড়ির দিকে তাকালেন তিনি, দেয়াল ঘড়িটা একদম ঠিক সময় দিচ্ছে। এমন সময় খুলে গেল দরজা, দুই পুলিশ অফিসার এসে ভেতরে ঢুকল, একজন চলে গেল, দ্বিতীয় জন যে মিস্টার কেচামের লাইসেন্স নিয়েছিল সে উঁচু ডেস্কটার দিকে এগিয়ে গেল। ডেস্কের উপর হাঁস আকৃতির একটি বাতি, সুইচ টিপে আলো জ্বালালো সে, উপরের ড্রয়ারটা খুলল, বের করলো একটা লেজার পয়েন্ট, ঝুঁকে কি যেন লিখছে সে। অবশেষে ব্যাপারটা ঘটতে যাচ্ছে ভাবলেন মিস্টার কেচাম। এক মিনিট এভাবেই চুপচাপ কেটে গেল। খুশখুস করে কাশলেন মিস্টার কেচাম। আমি কি? লেজার বই থেকে মাথা তুললেন অফিসার, ঠান্ডা চোখে তাকালেন মিস্টার কেচামের দিকে। তার হিমশীতল চাহনি দেখে মাঝপথে থেমে গেলেন মিস্টার কেচাম। এবার সাহস সঞ্চয় করে বলতে শুরু করলেন, আপনি কি আমাকে কি এখন জরিমানা দিতে হবে? অফিসার তার চোখ ফিরিয়ে নিল লেজার বইতে, ঠান্ডা গলায় বলল,
অপেক্ষা করুন।
কিন্তু এখন তো 3:30 মতো। মিস্টার কেচাম বিস্ফোরিত হতে গিয়েও অনেক কষ্টে নিজেকে সামলালেন। ঠিক আছে, নিরশ গলায় বললেন তিনি, আপনি কি দয়া করে আমাকে বলবেন আমি কখন এখান থেকে যেতে পারবো? পুলিশ অফিসার লেখা বন্ধ করল। মিস্টার কেচাম শক্ত হয়ে বসে থাকলেন তার জায়গায়, এক দৃষ্টিতে চেয়ে রইলেন লোকটার দিকে। পুলিশ অফিসার মিস্টার কেচামের দিকে মুখ তুলে চাইলেন, আপনি কি বিবাহিত? জিজ্ঞেস করল সে। মিস্টার কেচাম একভাবে চেয়ে আছেন তার দিকে, যেন কথাটা কানেই যায়নি তার।
আপনি কি বিবাহিত?
না না, লাইসেন্সে ওটাই লেখা আছে। মিস্টার কেচাম মনে মনে রীতিমতো উল্লাস অনুভব করলেন, লোকটাকে প্রথমবারের মতো অগ্রাহ্য করতে পেরেছেন বলে।
জার্সিতে কি পরিবার আছে?
প্রশ্ন করলেন অফিসার। হ্যাঁ না, মানে এক বোন শুধু থাকে উইসকনসিনে। মিস্টার কেচাম কথা শেষ করতে পারেননি, তার আগেই লোকটা আবার লিখতে শুরু করলো।
আপনি কি চাকরি করেন?
জানতে চাইল অফিসার। ঝোঁক গিললেন মিস্টার কেচাম, মানে আমি নির্দিষ্ট কোনো চাকরিতে।
তার মানে আপনি বেকার?
বলল অফিসার। না না, বেকার নই, প্রতিবাদ করে উঠলেন মিস্টার কেচাম, আমি একজন ফ্রিল্যান্স সেলসম্যান, আমি জিনিসপত্র কিনি। তার কথা বন্ধ হয়ে গেল পুলিশ অফিসার মুখ তুলে তাকাতেই। তিনি ঢোক গিলতে চাইলেন, কিন্তু গলায় যেন একটা ডেলা পাকিয়ে গেছে, কিছুতেই নিচে নামতে চাইছে না। হঠাৎ উপলব্ধি করলেন তিনি বেঞ্চটার একেবারে কোনার ধারে বসে আছেন, প্রয়োজনে এটাকে এক ঝটকায় তুলে নিয়ে আত্মরক্ষার কাজে লাগানো যাবে, কিন্তু হঠাৎ উত্তেজিত হওয়া চলবে না। নিজেকে সাজেশন দিতে শুরু করলেন মিস্টার কেচাম, রিল্যাক্স। গভীর শ্বাস নিলেন তিনি, চোখ বন্ধ করে স্থিরভাবে বসে থাকলেন বেঞ্চের উপর। ঘরে এখন দেয়াল ঘড়ির টক টক শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। মিস্টার কেচাম টের পেলেন তার হৃৎপিণ্ডটা ধীরে ধীরে ঘড়ির পেন্ডুলামের মতো খাঁচার মধ্যে যেন দুলছে। তিনি ভারী শরীরটা বিছিয়ে দিলেন শক্ত বেঞ্চের উপর, চোখ খুললেন। দাড়িওয়ালার সঙ্গে চোখাচোখি হল তার, বুড়ো নাবিক যেন এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। তার চোখের পাতা খুলে গেল, মনি দুটো বিস্ফোরিত, ধর্মর করে উঠে বসতে গেলেন তিনি, কিন্তু আবার চিত হয়ে শুয়ে পড়লেন বেঞ্চিতে। কালো চেহারার একটা লোক ঝুঁকে আছে মিস্টার কেচামের দিকে, হাত দুটো তার কাঁধের উপর। আপনি কে? মিস্টার কেচাম জিজ্ঞেস করলেন। তার পাজরে ধরাস ধরাস বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড।
আমি জীব শিবলি,
জবাব দিল সে।
আমার অফিসে একবার আসবেন?
হ্যাঁ অবশ্যই যাব, বলে মিস্টার কেচাম উঠে বসলেন। পিঠের পেশিগুলো আড়ষ্ট হয়ে আছে, জোরে জোরে ডলতে শুরু করলেন জায়গাটা। লোকটা উঠে দাঁড়ালো, অজান্তে মিস্টার কেচামের চোখ ঘুরে দেয়াল ঘড়িটির দিকে গেল। 4:15 বাজে, দেখুন, দৃঢ় গলায় বললেন মিস্টার কেচাম, আমাকে জরিমানা করে আপনারা ছেড়ে দিচ্ছেন না কেন? চিফ শিপলি হাসল নিষ্প্রাণ হাসি।
আমাদের জ্যাচরি শহরের নিয়ম কানুন অন্যদের তুলনায় একটু অন্যরকম মিস্টার কেচাম, আসুন।
পথ দেখিয়ে নিয়ে চলল সে, একটা ছোট্ট রুমে ঢুকলো দুজন। অনেক পুরনো বাসি একটা গন্ধ পাচ্ছে মিস্টার কেচাম, তার নাক কুচকে উঠল, কিন্তু ব্যাপারটা খেয়াল করল না চিফ।
বসুন,
একটা চেয়ার দেখালো সে মিস্টার কেচামকে, নিজে গিয়ে বসলো তার ডেস্কে। উঁচু পিঠওয়ালা চেয়ারটায় বসলেন মিস্টার কেচাম, ক্যাচ কুচ শব্দ করে তীব্র আপত্তি জানালো চেয়ারটা, কিন্তু ওর আপত্তি গ্রাহ্যের মধ্যে না এনে তিনি বললেন, আমি বুঝতে পারছি না যে কেন আমি ফাইন দিয়ে চলে যেতে পারছি না।
সঙ্গত কারণেই,
বলল শিপলি। কিন্তু মিস্টার কেচাম শুরু করতে গিয়েও থেমে গেলেন। শিপলির মুখে ক্রুর এক টুকরো হাসি ফুটে উঠেছে, যেন সতর্ক করে দিচ্ছে সে মিস্টার কেচামকে। মুখ অন্ধকার করে চেয়ারে বসে থাকলেন মিস্টার কেচাম। চিফ গভীর মনোযোগে ডেস্কের উপর রাখা একতারা কাগজ দেখতে লাগলো। লোকটার পরনের ইউনিফর্মে তাকে মোটেও মানায়নি। এরা কি জানেও না কিভাবে পোশাক পরতে হয়? দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন মিস্টার কেচাম।
আপনি দেখছি এখন পর্যন্ত শাদিই করেননি,
নীরবতা ভেঙে বলল শিপলি। মিস্টার কেচাম কোনো কথা বললেন না, ওরা যেমন প্রশ্ন করলে জবাব দেয় না, আমিও ওদের বিরুদ্ধে ঠিক একই ওষুধ প্রয়োগ করব, ঠিক করলেন তিনি।
মেইনে আপনার বন্ধু বান্ধব আছে?
জানতে চাইল শিপলি। কেন?
জাস্ট রুটিন কোয়েশ্চেন মিস্টার কেচাম,
বলল চিফ।
উইসকনসিন আপনার বোন থাকে তাই না?
জবাব দেবার প্রয়োজন অনুভব করলেন না মিস্টার কেচাম। ট্রাফিক আইন অমান্য করার সঙ্গে এসবের কি সম্পর্ক? আমি তো আপনার অফিসারকে এ ব্যাপারে আগেই বলেছি।
এখানে ব্যবসার কোনো কাজে এসেছেন?
রাগে ফেটে পড়ার হাত থেকে অনেক কষ্টে নিজেকে রক্ষা করলেন মিস্টার কেচাম। আশ্চর্য শীতল গলায় বললেন, আমাকে এসব প্রশ্ন করার মানে কি?
রুটিন বললেন না তো, ব্যবসার কাজে এখানে এসেছেন কিনা?
আমি এখানে ছুটি কাটাতে এসেছিলাম, আমাকে এখন জরিমানা যা করার করুন, চলে যাই।
কিন্তু তা সম্ভব নয় মিস্টার কেচাম,
বলল চিফ। মিস্টার কেচামের মুখ হা হয়ে গেল। তিনি অনেক চেষ্টার পর শব্দগুলো উচ্চারণ করতে পারলেন।
মানে? আপনাকে বিচারপতির সামনে দাঁড়াতে হবে।
কিন্তু কথাটা খুবই হাস্যকর শোনাচ্ছে,
তাই নাকি?
অবশ্যই, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, আমি আমার নাগরিক অধিকার দাবি করছি।
চিফ শিপলির ঠোঁট থেকে হাসি মুছে গেল।
আপনি আমাদের আইন ভেঙেছেন বলে সেই অধিকার এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে,
বলল চিফ।
আমরা আপনাকে যে দণ্ড দেব এখন আপনাকে তাই মাথা পেতে নিতে হবে।
মিস্টার কেচাম শূন্য দৃষ্টিতে লোকটার দিকে তাকালেন। বুঝতে পারছেন, তারা তাকে পুরোপুরি কব্জা করে ফেলেছে। ওরা ইচ্ছে করলে এখন তাকে যত খুশি জরিমানা করতে পারে, জেলেও ঢুকাতে পারে। তিনি এতক্ষণ বুঝতে পারেননি কেন ওরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করেছে। ওরা এখন জানে তিনি প্রায় ছিন্নমূল একজন মানুষ। ঘরটা হঠাৎ অসম্ভব গরম মনে হতে থাকলো মিস্টার কেচামের, ঘামে ভিজে গেল শরীর।
আপনি তা করতে পারেন না,
চিৎকার করে উঠলেন মিস্টার কেচাম, কিন্তু ভাঙা শোনালো কণ্ঠ।
আজ রাতটা আপনাকে জেলে থাকতে হবে,
বলল চিফ।
কাল সকালে বিচারপতি আসবেন।
কিন্তু এ অসম্ভব,
মিস্টার কেচাম বিস্ফোরিত হলেন।
অসম্ভব কথা বলছেন আপনি।
পর মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি।
আমাকে একটা ফোন করতে হবে,
দ্রুত বললেন।
আমাকে অবশ্যই ফোন করতে দিতেই হবে, এ আমার বৈধ অধিকার।
পারতেন,
বলল শিবলি,
যদি জ্যাচরিতে কোনো ফোন সার্ভিস থাকত।
ওরা মিস্টার কেচামকে সেলে পুড়ে তালা মেরে দিলেন। সেলের দেয়ালেও একটা পেন্টিং ঝুলতে দেখলেন তিনি, সেই দাড়িওয়ালা বুড়ো নাবিকের ছবি। মিস্টার কেচাম এবার ইচ্ছে করেই আর দ্বিতীয়বার ফিরে তাকালেন না ছবিটার দিকে। মিস্টার কেচাম প্রচন্ড উত্তেজিত হয়ে উঠেছেন, তার ঘুম ভাঙা ফোলা মুখে উদ্বেগের ছাপ সুস্পষ্ট। পেছনের দিকে ঝনঝন শব্দ হতেই তিনি কনুইয়ে ভর করে সেলের দরজার দিকে তাকালেন। পুলিশের ইউনিফর্ম পরা একটি লোক দরজা খুলে ভেতরে ঢুকল, একটা ট্রে নামিয়ে রাখলো মাটিতে।
সকালের নাস্তা, বলল সে। লোকটি অন্য দুই পুলিশ অফিসারের চেয়ে বয়সী, এমনকি শিপলির চেয়েও তাকে বড় মনে হচ্ছে। তার চুলের রং মরচে পড়া লোহার মতো, দাড়িগোফ কামানো পাতলা মুখ। লোকটি দরজায় আবার তালা মারতে শুরু করেছে। এই সময় মিস্টার কেচাম জিজ্ঞেস করলেন, বিচারপতির সাক্ষাৎ কখন মিলবে? লোকটি তার দিকে এক মুহূর্তের জন্য তাকালেন।
জানি না, বলে ঘুরল সে, পা বাড়ালো সামনে।
এই যে যাবেন না, শুনুন,
মিস্টার কেচাম উচ্চস্বরে ডাকলেন তাকে, কিন্তু লোকটি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করল, জুতোর শব্দ তুলে চলে গেল। মিস্টার কেচাম উঠে বসলেন, আঙুল দিয়ে চোখ ঘষতে লাগলেন, তাকালেন ঘড়ির দিকে, 7:09। খিদে পেয়েছে খুব, হাত বাড়ালেন ট্রের দিকে, পরক্ষণে সরিয়ে নিলেন হাতটা।
না,
নিজেকে চোখ রাঙালেন মিস্টার কেচাম, ওদের দেয়া কোনো খাবার তিনি খাবেন না। তিনি চুপচাপ বসে রইলেন, নিজের মোজা পরা পায়ের দিকে তাকিয়ে থাকলেন। খানিক পর পেটের মধ্যে ছুচোর কেতন শুরু হয়ে গেল। ঠিক আছে, খুলেই দেখি না কি দিয়েছে, খিদের কাছে শেষমেশ পরাজয় বরণ করলেন মিস্টার কেচাম। ট্রেটা টেনে নিলেন নিজের কাছে, উপরের কাপড়টা সরিয়ে ফেললেন। একটা প্লেটে মাখন দিয়ে ভাজা 3টে ডিম, থাক থাক মাংসের বেকন, 1 কাপ জেলি, তার পাশেই লম্বা গ্লাসে কমলার রস এবং একটা ডিশে ক্রিমের মধ্যে ডোবানো টস টসে স্ট্রবেরি, আর সবশেষে এক পাশে দাঁড়িয়ে আছে লম্বা একটি টিপট। গরম কফির মন মাতানো গন্ধ বেরিয়ে আসছে ওটা থেকে। খেতে খেতে মিস্টার কেচাম ভাবতে লাগলেন, এত চমৎকার নাস্তা পরিবেশনের উদ্দেশ্যটা কি? ওরা বোধহয় শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই এত আয়োজন। যাই হোক, স্বীকার করতেই হবে ওদের রান্নার হাত বেশ ভালো। তৃতীয় কাপ কফি ধ্বংস করে ওটা মাটিতে নামিয়ে রাখতে যাচ্ছেন মিস্টার কেচাম, এই সময় পায়ের শব্দ শুনতে পেলেন তিনি। হাসি ফুটে উঠল তার মুখে, সবকিছু খাপে খাপে মিলে যাচ্ছে। হাসিটুকু মুখে ধরে উঠে দাঁড়ালেন তিনি। চিফ শিপলি এসে দাঁড়ালো দরজার ওপাশে।
নাস্তা খেয়েছেন?
মিস্টার কেচাম মাথা নাড়লেন, কোটটা তুলে নিলেন হাতে, কিন্তু চিফ দাঁড়িয়ে থাকলো আগের জায়গায়।
জি,
মিস্টার কেচাম কয়েক মুহূর্ত পর কথা বললেন, তার আশা ইতিমধ্যে নিফতে শুরু করেছে। চিফ শিপলি মিস্টার কেচামের দিকে অর্থবোধক দৃষ্টিতে তাকালেন। মিস্টার কেচামের হৃৎপিণ্ড ধরাস করে উঠল।
আমি কি অনুসন্ধানের জন্য?
তিনি শুরু করতে গেলেন।
বিচারপতি এখনো আসেননি,
বলল শিপলি, কিন্তু এইটুকু বলেই খেই হারিয়ে ফেললেন মিস্টার কেচাম।
আপনাকে শুধু খবরটা দিতে এসেছিলাম,
বলে চলে গেল চিফ শিপলি। মাথায় রাগ উঠে গেল মিস্টার কেচামের, ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন নাস্তার প্লেটের দিকে, যেন এই অবস্থার জন্য ওটাই দায়ী। দুম করে নিজের উরুতে ঘুষি বসিয়ে দিলেন তিনি।
অসহ্য,
এরা এসব কি শুরু করেছে তাকে নিয়ে? ভয় পাওয়াতে চাইছে, শঙ্কিত হয়ে ভাবলেন মিস্টার কেচাম। ওরা সত্যি তাকে ভয় পাইয়ে দিয়েছে।
মিস্টার কেচাম দরজার দিকে এগোলেন, গরাদের সঙ্গে মুখ লাগিয়ে তাকালেন বাইরে। পুরো প্যাসেজ খালি, কোথাও জনমানুষের টিকিও দেখা যাচ্ছে না।
ভয়ের ঠান্ডা একটা স্রোত নামতে লাগলো শির দাঁড়াবে। পা দুটোর ওজন মনে হলো কয়েক মন। তিনি ডান হাত দিয়ে বারবার শীতল গড়াদে আঘাত করতে শুরু করলেন। বেলা দুটোর দিকে চিফ সে বয়স্ক পুলিশ অফিসারকে নিয়ে কেচামের সেলে ঢুকল। বিনা বাক্য ব্যয়ে দরজা খুলল সে। মিস্টার কেচামও একটিও কথা না বলে কোটটা কাঁধে ফেলে পা বাড়ালেন সেলের বাইরে। দরজা আবার বন্ধ হয়ে গেল। মিস্টার কেচামকে নিয়ে তারা আগাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি জানতে চাইলেন তিনি।
বিচারপতি অসুস্থ, জবাব দিল শিবলি। আপনার জরিমানা করার জন্য তার বাড়িতে আপনাকে নিয়ে যাচ্ছে।
ঠিক আছে, বললেন মিস্টার কেচাম, আপনারা যা ভালো মনে করেন।
এটাই এই মুহূর্তে আমাদের একমাত্র করণীয় কাজ,
পাথরের মতো মুখ করে বলল শিবলি। মিস্টার কেচাম মনে মনে খুশি হয়ে উঠলেন। যাক, শেষ পর্যন্ত ঘটনাটা ঘটতে যাচ্ছে, তিনি জরিমানা দেবেন এবং সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন। বাইরে প্রচুর কুয়াশা, রাস্তায় যেন সিগারেটের ধোয়ার মতো পাক খাচ্ছে কুয়াশা। মিস্টার কেচাম শীতে কেঁপে উঠলেন, টুপিটা আরেকটু টেনে নামালেন কপালের নিচে। তিনি এদিক ওদিক তাকিয়ে তার গাড়িটা খুঁজছেন। বুড়ো পুলিশ অফিসার তাদের পুলিশ কারের পেছনের দরজা মেলে ধরল। শিবলি তাকে ভেতরে ঢোকার ইশারা করল। আমার গাড়িটার কি হলো, জিজ্ঞেস করলেন মিস্টার কেচাম।
বিচারপতির সঙ্গে দেখা করবার পর আমরা আবার এখানে আসব,
বলল শিবলি। কিন্তু আমার, মিস্টার কেচাম ইতস্তত করতে লাগলেন। তারপর এগোলেন দরজার দিকে। বিশাল শরীর নিয়ে রীতিমতো কসরত করে তাকে ঢুকতে হলো ভেতরে। ধপ করে বসে পড়লেন ব্যাক সিটে। বরফের মতো ঠান্ডা চামড়া চাবুক বসালো গায়ে। তিনি ঈষৎ শিউরে উঠলেন। শিবলি ঢুকলো এবার। মিস্টার কেচাম সরে জায়গা করে দিলেন তার জন্য। পুলিশ অফিসার দরজা বন্ধ করলেন সশব্দে। আবার সেই প্রতিধ্বনি উঠল, যেন সমাধিস্থলে কোন কফিনের ঢাকনা বন্ধ করা হলো। মিস্টার কেচাম মুখ বিকৃত করলেন। পুলিশ অফিসার ড্রাইভিং সিটে বসল। মিস্টার কেচাম জানালা দিয়ে তাকালেন বাইরের দিকে। খুবই ঠান্ডা, বললেন মিস্টার কেচাম। শিবলি কোনো কথা বলল না। ইউটার্ন নিয়ে গাড়িটা কুয়াশা ঢাকা রাস্তা দিয়ে ধীর গতিতে ছুটে চলল। মিস্টার কেচাম কিছুক্ষণ পর তার হাত ঘড়ির দিকে তাকালেন। প্রায় তিনটে বাজে। এই জঘন্য শহরে ইতিমধ্যে তার প্রায় আধা একটা দিন কেটে গেছে। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। ভৌতিক শহরটা দ্রুত পেছনে সরে যাচ্ছে। মেইন রাস্তায় উঠে পড়ল ওরা। এখন কুয়াশা অত ঘন এবং গাঢ় নয়, সমুদ্রের হাওয়ার কারণে এটা হতে পারে, ভাবলেন মিস্টার কেচাম। তিনি রাস্তা দেখতে থাকলেন। দোকানপাট, অফিস ঘর সব বন্ধ। লোকজন সব কই, জিজ্ঞেস করলেন তিনি।
কে,
রাস্তাঘাট তো কাউকে দেখছি না, গেল কই সব?
বাড়িতে,
সংক্ষিপ্ত উত্তর দিল চিফ। কিন্তু আজ তো বুধবার, বললেন মিস্টার কেচাম। দোকানপাটও বন্ধ,
আবহাওয়া খারাপ,
বলল শিবলি।
এই অবস্থায় কে আসবে দোকানে?
তা অবশ্য ঠিক, বললেন মিস্টার কেচাম। আপনাদের এখানে অধিবাসীদের সংখ্যা তো 67, তাই না? চিফ কোনো কথা বলল না। আচ্ছা, জ্যাচরির বয়স মানে এটা কত বছরের পুরনো শহর? আঙুল ফোটালো চিফ।
150 বছর।
জ্যাচরির নামকরণ কি করে হলো? কৌতূহল চেপে রাখতে পারলেন না মিস্টার কেচাম।
নোয়া জ্যাচরি এই শহর প্রতিষ্ঠা করে গেছেন।
আচ্ছা আচ্ছা, স্টেশনে যার ছবি দেখলাম উনিই কি সেই?
হ্যাঁ।
চুপ হয়ে গেলেন মিস্টার কেচাম। অলস দৃষ্টিতে দেখতে লাগলেন একের পর এক ব্লক পেরিয়ে যাচ্ছে গাড়িটা। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো প্রশ্নটি উদয় হলো তার মনে। এত বড় একটা শহরের লোক সংখ্যা মাত্র 67 কেন? আচ্ছা, এখানে মাত্র
কি
মানে অধিবাসীদের সংখ্যা মাত্র 67 জন কেন?
বাড়তি যারা আসে তারা চলে যায়।
কপালে ভাঁজ পড়ল মিস্টার কেচামের। তাহলে রহস্যটা হচ্ছে এই, মিস্টার কেচাম সিটে হেলান দিলেন। এই অদ্ভুত জায়গাটায় আমারও আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, মনে মনে বললেন তিনি। এখান থেকে এখন বিদায় হতে পারলেই বাঁচি। হঠাৎ উইন্ডশিল্ড দিয়ে ব্যানারের মতো একটা জিনিস দেখতে পেলেন মিস্টার কেচাম। কাছাকাছি আসতে দেখলেন সত্যি কাপড়ের তৈরি একটা ব্যানার ঝুলছে রাস্তার উপর। বড় বড় অক্ষরে লেখা বারবিকিউ টুনাইট। সম্ভবত এই শহরের লোকজন আজ রাতে কোনো উৎসবের আয়োজন করতে যাচ্ছে, ভাবলেন তিনি। এই জ্যাচরি ভদ্রলোক কি করতেন? নীরবতা ভেঙে প্রশ্ন করলেন মিস্টার কেচাম।
জাহাজের ক্যাপ্টেন ছিলেন,
জবাব দিল চিফ। কোথায়?
দক্ষিণ সমুদ্রে জাহাজ চালাতেন,
বলল শিবলি। লম্বা মেইন স্ট্রিট শেষ হলো অবশেষে। গাড়িটা ঘিঞ্জি একটা রাস্তায় ঢুকল। রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড় চোখে পড়ল মিস্টার কেচামের। বিচারপতিটি কোথায় থাকেন, ভাবলেন তিনি, পাহাড়ের উপর? কুয়াশা ক্রমশ হালকা হতে শুরু করেছে। গাড়িটা মোড় ঘুরল, ছুটল সাগরের দিকে মুখ করে। একটু পর একটা পাহাড় লক্ষ্য করে ছুটতে লাগলো। মিস্টার কেচাম খুক খুক করে কাশলেন। আচ্ছা, ইয়ে মানে বিচারপতি কি ওখানে থাকেন?
হ্যাঁ,
বলল চিফ। খুব উঁচু জায়গা, অনিশ্চিত গলায় বললেন মিস্টার কেচাম। পাহাড়ের ঠিক চূড়ায় সাদা রঙের বাড়িটি, তিনতলা। বুড়ো জ্যাচরির মতোই বাড়িটি পুরনো, ভাবলেন মিস্টার কেচাম। তারা যতই আগাচ্ছেন ততই মিস্টার কেচামের গলা শুকিয়ে যাচ্ছে। মনে মনে নিজেকে চোখ রাঙালেন, এত ভয় পাওয়ার কি আছে। তার বারবার মনে পড়তে লাগলো রাস্তায় দেখা ব্যানারটার হেডিংটাকে। দ্রুত কাছে আসছে বিচারপতির বাড়ি। মিস্টার কেচাম অনুভব করলেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ওই বাড়িতে যাব না, ভেতর থেকে কে যেন বলে উঠল তার। দরজা খুলে লাফ মেরে পালিয়ে যাওয়ার তীব্র একটা আকাঙ্ক্ষা জেগে উঠল মনে, পেশিগুলো শক্ত হয়ে উঠল। মিস্টার কেচাম চোখ বন্ধ করলেন, নিজেকে বোঝানোর চেষ্টা করলেন তিনি, হয়তো ওই বাড়িতে পৌঁছানোর পর মারাত্মক কিছুই ঘটবে না, আমি শুধু শুধুই ভয় পাচ্ছি। থেমে গেল গাড়ি, চিফ দরজা খুলে নামল, পুলিশ অফিসারটি এসে পেছনের দরজাটি খুলল। হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, কৈফিয়ত দেবার ভঙ্গিতে বললেন মিস্টার কেচাম। তিনি আর চোখে তাকালেন বাড়িটির দিকে, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। চিফ তাকে আগে বাড়তে ইশারা করল, তিনজন একসঙ্গে পা বাড়াল সামনে। আমার কাছে নগদ টাকা বিশেষ কিছু নেই, বললেন মিস্টার কেচাম। ট্রাভেলার্স চেক দিলে চলবে তো?
চলবে,
বলল চিফ। বারান্দা পেরিয়ে একটা দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। পুলিশ অফিসারটি পেতলের তৈরি একটি বড় কি হেট ধরে মোচড় দিল। ভেতরে কোথাও একটি ঘন্টা বেজে উঠল। মিস্টার কেচাম দরজার পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। লোকটা আবার বেল বাজাল, সম্ভবত উনি খুব অসুস্থ। মিস্টার কেচাম ক্ষীণ কণ্ঠে বললেন, এটা একটা চান্স বটে, ভাবলেন তিনি। ওরা কেউ তার দিকে তাকালো না পর্যন্ত। মিস্টার কেচাম টের পেলেন তার পেশি আবার শক্ত হয়ে উঠছে। কাঁধের ওপর দিয়ে পেছন দিকে তাকালেন তিনি। যদি এই মুহূর্তে কোষে দৌড় মারেন, ওরা কি তাকে ধরতে পারবে? না, এটা করা ঠিক হবে না। দরজা হঠাৎ খুলে গেল। লম্বা রোগা এক মহিলা, পরনে কালো পোশাক, এসে দাঁড়ালেন সামনে। এই মহিলার গায়ের রঙও কালো, মুখে বয়সের ছাপ স্পষ্ট। মিস্টার কেচামের হাত থেকে হঠাৎই টুপিটা খসে পড়ে গেল মাটিতে।
ভিতরে আসুন,
বলল মহিলা। মিস্টার কেচাম ঘরের মধ্যে পা রাখলেন।
আপনার টুপিটা ওখানে রাখতে পারেন।
হাত তুলে সে হ্যাট র্যাকটি দেখালো। মিস্টার কেচাম কালো রঙের একটা র্যাকে তার টুপিটা ঝুলিয়ে রাখলেন। এই সময় সিঁড়ির গোড়ায় একটি বড় পেইন্টিং এ তার দৃষ্টি আটকে গেল। তিনি কি যেন বলার জন্য মুখ খুলতে যাচ্ছেন, মহিলা বাধা দিল।
এই দিক দিয়ে আসুন।
হলঘর দিয়ে ওরা এগিয়ে চলল। পেইন্টিংটির পাশ দিয়ে যাওয়ার সময় মিস্টার কেচাম জিজ্ঞেস করলেন, ওই মহিলাটিকে জ্যাচরির পাশে দাঁড়িয়ে আছেন?
ওনার স্ত্রী,
উত্তর দিল চিফ। কিন্তু তিনি তো, মিস্টার কেচামের হঠাৎ শ্বাস বন্ধ হয়ে এলো। এও কি সম্ভব, জ্যাচরির স্ত্রী এতদিন পরেও বেঁচে আছেন? মহিলাটি একটি দরজা খুলে সেখানে তাকে অপেক্ষা করতে বলল। মিস্টার কেচাম ভেতরে ঢুকলেন, তিনি ঘুরে দাঁড়াচ্ছেন চিফকে কি যেন বলতে যাবেন, এমন সময় হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। দ্রুত দরজার নব ঘোরাবার চেষ্টা করলেন মিস্টার কেচাম, কিন্তু ঘুরল না ওটা। ভ্রু কুচকে উঠল তার। এই এসব হচ্ছেটা কি? বন্ধ ঘরে গম গম করে উঠল তার ভারী কণ্ঠ। মিস্টার কেচাম চারদিকে তাকালেন, চার কোনা ঘর সম্পূর্ণ খালি। তিনি আবার দরজার দিকে এগিয়ে গেলেন, মনে মনে গুছিয়ে নিলেন কথাগুলো, তারপর বলতে শুরু করলেন, আচ্ছা এটা খুব জোরে মোচড় দিলেন তিনি নবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনারা আমার সঙ্গে মশকরা করছেন, কিন্তু একজন বুড়ো মানুষের সঙ্গে মশকরা করা কি ঠিক? কিন্তু কেউ তার কথার জবাব দিল না। তিনি হতভম্বের মতো চারপাশে তাকালেন। হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন। কিসের শব্দ ওটা? মনে হচ্ছে না যেন তীব্র বেগে পানির ধারা ছুটে আসছে? হেই, চিৎকার করলেন মিস্টার কেচাম, এসব কি শুরু করেছো তোমরা? নিজেকে তোমরা কি ভাবো? হ্যাঁ, শব্দটা দ্রুত বেড়েই চলল। মিস্টার কেচাম তার কপালের ঘাম মুছলেন। ঘরের আবহাওয়া যেন দ্রুত বদলে গেছে, গরম হতে শুরু করেছে পুরো ঘর। ঠিক আছে ঠিক আছে, ফ্যাসফ্যাসে গলায় বললেন মিস্টার কেচাম, বুঝলাম আমাকে দিয়ে মশকরা করা হচ্ছে, কিন্তু হঠাৎ কেঁপে উঠলেন তিনি। সাত করে নবটা থেকে হাত সরিয়ে নিলেন। প্রচন্ড গরম হয়ে উঠছে দরজাটা, কিন্তু এ কি করে সম্ভব? আতঙ্কিত হয়ে ভাবলেন মিস্টার কেচাম, উন্মাদের মতো ছুটে গেলেন দরজার দিকে, দুম দুম করে ধাক্কাতে শুরু করলেন। চিৎকার করে বলতে লাগলেন, অনেক হয়েছে, এখন আমাকে দয়া করে বেরোতে দাও, নইলে আমি কিন্তু খুব বিপদে পড়ে যাব। কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। ঘরটি দ্রুত গরম হয়ে উঠছে, মনে হচ্ছে যেন জ্বলন্ত উনুনের উপর দাঁড়িয়ে আছেন মিস্টার কেচাম। হঠাৎ একের পর এক দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠল। লোকগুলোর অদ্ভুত আচরণ, সবার পরনে বেমানান ঢলঢলে পোশাক, চোখে মুখে বন্য ক্রূরতা, খালি রাস্তা, জেলখানার সেই উপাদেয় নাস্তা, তাদের চাউনি, পেইন্টিং এর সেই মহিলা, নোয়া জ্যাচুরির বউ, কি বিভৎস ভঙ্গিতে সে ছবিতে হাসছিল, তারপর রাস্তায় সেই ব্যানারটাও, ভোজ আজ রাতে। মুখ হা হয়ে গেল মিস্টার কেচামের, গলা ফাটিয়ে তিনি চিৎকার করতে লাগলেন। তীব্র আতঙ্কে তার চোখের মণি কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল।
দাঁত বেরিয়ে পড়ছে হিংস্র পশুদের মতো। ফেনা জমে গেল ঠোঁটের কোনায়। প্রচন্ড জোরে তিনি লাথি মারতে লাগলেন দরজায়।
আমাকে বেরুতে দাও, আমাকে বেরুতে দাও।
কিন্তু কেউ তার কথা শুনল না।
চলছে কুয়াশা এবিসি রেডিও এফ এম 90.2। সাথে আছে আমি শর্মিন। আর এতক্ষণ শুনছিলেন গল্প মৃত নগরী, পড়ে শোনাচ্ছিল সেতু। আমাদের হাতে সময় কম, আজকের গল্পটা অনেক বড় ছিল, শুরুতেই বলে দিয়েছি, সে কারণে খুব তাড়াতাড়ি ছোট্ট করে কথা বলি, রাত 12টার খবর শুনতে চলে যাব। যারা লিখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভাইরাস রুবেল, অনেক বাসাপুর থেকে তানভীর, মুক্তি, তারপরে হোসেন চিটাগঙ্গের অনেকের নাম দেখতে পাচ্ছি। এখন আর SMS পড়া হচ্ছে না, ফিরে এসে রাত 12টার পরে কিছুটা SMS পড়ে আমরা মূল কাহিনীতে চলে যাব। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। আপনি এখন থেকে লিখতে থাকুন, ফিরে এসে আপনার SMS পড়ছি, সঙ্গেই থাকবেন। আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা এবং সাথে আছি শর্মিন। আর শুনছেন এবিসি রেডিও এফ এম 90.2। আমাদের সময় হয়ে গেছে কুয়াশার মূল কাহিনী শুনবার। আজকে যে কাহিনীটা শোনাব খুবই অদ্ভুত, খুবই মর্মস্পর্শী একটি কাহিনী। এতটুকু শুধু বলবো কাহিনী শুনবার আগে, আজকের কাহিনীটি লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন এখন তাদের নাম বলবো না, আমরা একবারে শুনে এসে তারপর তাদের নাম শুনব। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। অনেকেই লিখেছেন, বলেছিলাম ফিরে এসে SMS পড়বো, আমি শুরুর থেকে SMS পড়ছি কয়েকটা। কামরুল হাসান লিখেছেন মানিকছড়ি থেকে, কেমন আছো আপু, আমি ক্লাস 8 পড়ি। এটা কি তিতাহরি যাই হোক, হাই স্কুলে সামনে আমার এক্সাম, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। শাহাদাত লিখেছে চিটাগং থেকে, হাই শারমিন আপু কেমন আছো, আই লাভ কুয়াশা অ্যান্ড ABC রেডিও। আফিয়া লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, দ্য স্ট্রেঞ্জার বাই নরমান উইটনি, গল্পের অনুবাদ কি পড়ে শোনানো হয়েছে, না হলে প্লিজ একদিন শুনিও। আমার মনে পড়ছে না, আমার মনে হয় না এটা পড়ে শোনানো হয়েছে, আমি চেষ্টা করব অবশ্যই। এবং থ্যাংক ইউ সো মাচ জিনিসটি আমাদেরকে জানাবার জন্য বা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ইমন লিখেছে টিকাচুরি থেকে, হাই শারমিন আপু, আমি আপনার কোথায় গেল, আচ্ছা আমি আচ্ছা আমাদের নতুন বন্ধু, ভালো ভালো হতে চাই কিন্তু পারছি না। আচ্ছা এটার সমাধান তো আমি দিতে পারবো না, বিস্তারিত কিছু লেখেননি আপনি। মনটা কেমন যেন কষাই তারা করছিল, খুব ভয় ভয় লাগছে, আমি এটাও বুঝলাম না। আচ্ছা মেহেদি হাসান লিখেছে হাতিয়া নোয়াখালী থেকে, শুনছি, আসসালামু আলাইকুম, কুয়াশা টিমকে থ্যাংকস, এমন মিউজিক আপনারা ইউজ করেন যেন চোখের সামনে অন্ধকার পর্দা খুলে যায়, সেটা বোধহয় লিখেছেন, পুরোটা আসেনি। হ্যালো আপু, প্লিজ 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 SMS টা পড়ো, নিউ ফ্রেন্ড রাফাত খিলগা থেকে। অমি লিখেছে ফটিকছড়ি চিটাগং থেকে, আপু তাড়াতাড়ি করো, ভয় লাগছে, রাতেই আমার কি হয় জানি না। শাকিল লিখেছে আমি মমতা মাদ্রাসায়, আচ্ছা একটা মাদ্রাসার নামটা সঠিকভাবে আসেনি বলে আমি পড়তে পারছি না, কিন্তু একটা মাদ্রাসায় পড়েন সেটা লিখেছেন। আজ আমার ফ্রেন্ডস জামিল, আকরাম, একতার, এমদাদ, আকলিমা, আনিকা অ্যান্ড নাজিম কুয়াশা শুনছে, উই লাভ কুয়াশা, অনেক ধন্যবাদ। আর রামপুরা থেকে রাকিব লিখেছে শামিন আপু কুয়াশা আমার ফেভারিট শো, আমি প্রতি সোমবার রাত 11টার জন্য বসে থাকি। সিয়াম লিখেছে কেরানীগঞ্জ থেকে, শামিন আপু আগার আপনি হি হতে তো হামারা ক্যা হতা, আর আগার কুয়াশা নেই হতা তো ABC ক্যা ক্যা হতা। খুব খুব ভালো লাগলো লেখাটা পড়ে। এনিওয়েজ আমার মনে হয় গল্প শুনবার সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা রেখেছি, সবাইকে অনেকে লিখে পড়েছে, তাড়াতাড়ি শুরু করো। তো তাড়াতাড়ি শুরু করে দিব, যেটা বলছি খুবই মর্মস্পর্শী কাহিনী শুনবো একটি আজকে। তো আমরা কাহিনীটি শুনতে থাকি আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। শর্মির সঙ্গে আছি আর শুনছেন এবিসি রেডিও 89.2, চলছে কুয়াশা।
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না কণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে হারাই হারাই, সদা হয় ভয় হারাই হারাই, সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে, আসনা মিটিতে হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া।
সবাই বলে মানুষের মন বড়ই রহস্যময়, কার মনে কি থাকে তা কেউ বলতে পারে না, অনেক সময় নিজেও বুঝতে পারে না তার মনে কি চলছে, নিজের অজান্তে ঘটিয়ে ফেলে এমন কোন ঘটনা যার উপরে তার কোন নিয়ন্ত্রণ থাকে না, আর তার ফল ভোগ করতে হয় অনেককে। আমাদের আজকের গল্পে এমন একটি চরিত্র দেখা পাব আমরা, যার মনের অজান্তে হয়ে যাওয়া কোনো ভুলের মাশুল দিতে হয় অনেককে। একটু আগে যে গানটি শুনলেন সেই গানটি তারই গাওয়া, কে জানত ঠিক সেই মুহূর্ত থেকে বদলে যেতে শুরু করেছে কয়েকটি মানুষের জীবন। জানতে চান কি সেই ভুল? জানতে হলে শুনতে থাকুন প্রতিহিংসার রহস্যে ভরা আজকের কুয়াশা।
কি গো, আমার বন্ধুদেরকে কেমন লাগলো?
কেমন আমার লাগবে, সবই তো মনে হলো তোমারই মতো পাগলা।
পাগলা? কে পাগলা? আমি? আমার বন্ধুরা পাগলা?
এত অবাক হচ্ছ কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি?
সত্যি বিশ্বাস হচ্ছে না, কিন্তু তোমার কথা না বিশ্বাস হচ্ছে না এই যে তুমি এইটুকু সময়ের মধ্যে আমাকে আর আমার বন্ধুদেরকে কিভাবে চিনে ফেললে যে আমরা পাগল। আমরা আসলেই পাগল, আমরা এক একজন বদ্ধ উন্মাদ।
সে তো বেশ ভালো মতোই বুঝতে পারছিলাম, তা না হলে নতুন বিয়ে করা বউয়ের সামনে কেউ ওরকম অসভ্যের মতো রসিকতা করে? আমার খুবই আনিজি লাগছিল।
আরে বাপরে, নতুন বউ দেখি লজ্জায় রাঙা হয়ে গেল। আমার বন্ধুরা কি তোমায় খুব বেশি জ্বালিয়েছে?
না না, সেরকম কিছু না। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তেমন কিছু মিন করিনি।
যদি জ্বালিয়ে থাকে তবে এখন থেকে সারা জীবনের জন্য এই জ্বালাতন সহ্য করার প্রস্তুতি নাও, কারণ এত সুন্দর ভাবিকে তো ওরা প্রাণ খুলে জ্বালাবে, হাজার হলেও তোমার পাগল স্বামীর পাগল বন্ধু বলে কথা।
উফ, তুমিও না, মজাও করো সিরিয়াস টোনে, আমি তো ভয় পেয়ে যাই।
তোমাকে ভয় দেখানোর জন্যই তো ওভাবে বললাম, ভয় পেলে যে তোমাকে আরো সুন্দর লাগে। আচ্ছা বলো তো, আমার পাগল বন্ধুদের মধ্যে কেউ কি আমার সুন্দরী বউয়ের সাথে ফ্লার্ট করছিল? করলে বলে ফেলো তো, এক্ষুনি গিয়ে ব্যাটার দাঁতগুলো ভেঙে দিয়ে আসি।
আরে না না, ফ্লার্ট করবে কেন? আমি যতই লজ্জা পাই না কেন, আমিও তো বুঝি যে ছেলেরা বন্ধুদের বউদের সাথে একটু একটু দুষ্টুমি করেই থাকে, তোমার বন্ধুরা তাই করেছে, ইটস নট এ বিগ ডিল।
আচ্ছা একটা জিনিস কি খেয়াল করেছো, আমাদের অনব আছে না, ওই যে গান গাইলো আর কি, ওর নাম হলো অর্ণব, ও কিন্তু গানটা তোমাকে উদ্দেশ্য করে গিয়েছিল।
তুমি কিভাবে বুঝলে?
আরে মনের মিল না হলে কি আর মানুষ বন্ধু হয় নাকি? আমরা একজন এক একজনের পেটের সব খবর রাখি, চোখ দেখলেই বুঝতে পারি কার মনে কি চলছে। অর্ণবের তো তোমার দিক থেকে চোখই সরছিল না।
দেখ কি যে বলো না,
সত্যি একটু বেশি ফাজলামি হয়ে যাচ্ছে তাই না? তুমি নিশ্চিত থাকো আমার বন্ধুদের দৌড় এই ফ্ল্যাট পর্যন্তই, এর বেশি ওরা আর কিচ্ছু করবে না, প্রমিস।
আর যদি করেও তাহলে আমার কাছ থেকে পাত্তা পাবে না মোটেও, সুতরাং তুমি চিন্তা করো না, শুধু আমার বরের আমার সাথে ফ্ল্যাট করার অধিকার আছে, আর কারণ নেই, বুঝলে?
হুম বুঝলাম।
শিমুল আর নন্দিনী, ওদের বিয়ে হয়েছে মাত্র এক মাস, প্রেমের বিয়ে নয়, পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে ওদের। বিয়ের আগে ওরা একজন আরেকজনকে ঠিকমতো চিনতো না। নন্দিনী খুব রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় বিয়ের আগে দেখা করার বা কথা বলার পারমিশন পায়নি ওরা দুজনে। শুধু শিমুলের সুযোগ হয়েছিল নন্দিনীর একটি ছবি দেখার। ছবি দেখে এক পলকেই প্রেম। অবশ্য এমন কিছু হবে নাই বা কেন, নন্দিনী যে অনিন্দ সুন্দরী, যে কেউ ওকে দেখলে চোখ ফেরাতে পারবে না। সৌন্দর্যের সাথে সাথে ওর রূপে আছে অদ্ভুত এক নিষ্পাপতা। আর শিমুল দেখতে অতটা সুদর্শন না হলেও ওর ব্যক্তিত্বের আকর্ষণীয়তায় নন্দিনীর সাথে বেশ মানিয়ে যায়। নন্দিনীর বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না। একসময় নন্দিনীর বাবা অনেক সফল ব্যবসায়ী ছিলেন। একটি গার্মেন্টস ছিল নন্দিনীর বাবার, কিন্তু একদিন সেই গার্মেন্টসে আগুন লাগে, সব কিছু পুড়ে যায়। যদিও হতাহতের সংখ্যা বেশি ছিল না, একই পরিবারের দুই ভাই মারা যায় সে আগুনে। আর এক ভাই ডান হাত এত বাজে ভাবে পুড়ে যায় যে হাতটা কেটে বাদ দেয়া লাগে। দুই ছেলেকে হারিয়ে আর এক ছেলেকে অথর্ব অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাতে দেখে খুবই ভেঙে পড়ে ছেলেগুলির মা। আবার এদিকে নন্দিনীদের অবস্থাও খুব শোচনীয়। কিভাবে একটা একটা দিন পার করে জীবন চালাবে তার কোন কুল কিনারা করতে পারছিল না নন্দিনীর বাবা। ছোট্ট নন্দিনী আর স্ত্রীকে নিয়ে পথে দাঁড়াতে বাকি আছে তার। আবার থানা পুলিশেরও কত ঝামেলা। এর মধ্যে একদিন সকালে বাড়িতে এসে হাজির হয় গার্মেন্টস অগ্নিকাণ্ডে নিহত হওয়া সেই তিন সহোদরের মা। ছোট্ট নন্দিনীর স্মৃতিতে এখনো প্রতিধ্বনিত হয় সেই মায়ের আর্তনাদ।
তোমার জন্য আমি হারাইছি আমার ছেলে গো, আমার সন্তান গো, ফিরাই দাও আমার কাছে। আগুনে পুড়িয়া কয়লা হইয়া গেছে আমার ছেলে, আমার দুই সোনার টুকরা ছেলে, আমার হীরা মানিক। ওকে চিৎকার কি তোমার কানে পৌঁছায় না? তুমি ভাবো আগুন একটু একটু করে আমার ছেলে গো শরীর কিভাবে পুড়ায় দিছে, কেমন লাগতেছিল গো? আমি চিনতে পারি না এই আমার ছেলে গো মুখ, আমি ওগো রক্তে ভেজা শরীর হাতড়াইছি হাতড়াইছি যাতে বুঝতে পারি কে আমার হীরা কে আমার মানি। পারি নাই পারি নাই, আমি মা হইয়া পারি নাই আমার সন্তান গো চিনতে, আমার সন্তান গো চিনায় দাও, ওগো কবর দেখা আমার চিনায় দাও, কোনটা আমার হীরার কবর কোনটা আমার মানিক। আর ওই যে হাসপাতালের বিছানায় শুইয়া কাতরাইতাছে আমার পান্না, সারা শরীর তার রক্তে ভিজা, ওর ওই হাত দিয়া কয়দিন আগেও না তোমার ফ্যাক্টরির কাপড়ে কত সুন্দর কাজ করত, কত নকশা ফুল পাখি লতা পাতা, তুমি জানো সেই হাতটাও কাইটা বাদ দিছে, আর কোনদিনও সেলাই করতে পারবো না, কোনদিনও কাজ করতে পারবো না, রাস্তায় গিয়ে দাঁড়াইতে হইব আমাগো। ফিরাই দে আমার পোলার হাত, ফিরাই দে ফিরাই দে আমার জাজানু জগজার, ফিরাই দে, নাইলে তোর সংসারেও লাগবো একদিন আগুন, সেই আগুনে তুই জইলা পুড়া মরবি, তুই জইলা পুড়া মরবো তোর সন্তান ঠিক আমার সন্তানের মতো, দেখা নিস তুই মিলাই নিস আমার কথা, সব সারকার হইয়া যাইব তোর, সব সারকার হইয়া যাইব, আমার পান্নার চিৎকারের মতো তোর সন্তানের চিৎকারে একদিন আমার মতো তোর মুখ কাইবা উঠবো, মিলাই নিস আমার কথা।
কি ভাবছো?
না কিছু না।
বলো কি ভাবছো বলো, খুব চিন্তিত মনে হচ্ছে, কি অন্য কোনো ছেলের কথা ভাবছো নাকি? ওই ছেলেটার কথা ভাবছো যে কলেজ শেষ হলে তোমার পিছু নিত?
কলেজ শেষে কোন ছেলে আবার আমার পিছু নিত?
নাকি ওই ছেলেটা যে তোমাদের পাড়ার মোড়ে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করত?
পাড়ার মোড়ে কোন ছেলে আমার জন্য অপেক্ষা করত? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না।
কেন বুঝেও না বোঝার ভান করছো? তুমি কি মনে করো আমি কিছুই জানি না?
কি যে বলছো তুমি তা তুমি জানো, আমি কিছু জানি না। যত সব বাজে বাজে কথাবার্তা, আমার পেছনে কোন ছেলে লাগলো না লাগলো, কে আমার জন্য চায়ের দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করলো, সেটা আমি জানবো কি করে? আর জানলে বা আমার কি ভাল লাগে না?
এই যে, যেই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করেছিলে সেটা কিন্তু বেমালুম ভুলে গেলে, তাই তো? আমি কেমন ব্রেন ওয়াশ করতে পারি আবার বলো তো? কেমন করে তোমাকে তোমার দুশ্চিন্তাগুলো থেকে হাজার মাইল দূরে সরিয়ে দিলাম?
ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমাকে ভুলানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এত সহজে কি ভুলানো যায়? আমি যদি বলি আমি সত্যি কারোর কথা ভাবছিলাম, কলেজ শেষে পেছনে লাগা কোনো ভণ্ড না, আবার পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা কোনো মস্তানো না, আমার ক্লাসেরই এক সহপাঠী বন্ধু, যে আমাকে ভালোবাসত আর যাকে আমারও ভালো লাগত।
কি, এমন কেউ আছে নাকি?
আছেই তো, না থাকলে কি আর অত মনোযোগ দিয়ে তার কথা ভাবতাম?
সত্যি তুমি কি তাকে পছন্দ করতে?
হ্যাঁ শিমুল, তুমি তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি চেয়েছিলাম তোমাকে আগেই সব কথা বলতে, কিন্তু তুমি তো জানোই আব্বা আব্বা তো কোনো সুযোগই দিলেন না তোমার সাথে একটিবার কথা বলার।
যদি কথা বলার সুযোগ পেতে তবে তুমি আমাকে কি বলতে নন্দিনী?
বলতাম এটাই যে আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে না, কারণ আমার এমন কোন ক্লাসমেট কখনো ছিলই না যাকে আমি পছন্দ করব।
কি বুঝলে? ও আচ্ছা, তার মানে তুমিও আমাকে বোকা বানাচ্ছিলে। দাঁড়াও দেখাচ্ছি মজা।
বারে তুমি আমাকে বোকা বানালে দোষের না, আর আমি বানালেই দোষ না?
দোষী তো, তোমার মুখে আমি যে আর অন্য কারোর নাম শুনতে পারবো না, আর তুমিও বলবে না আর কোনোদিন, প্রমিস করো?
প্রমিস।
শিমুলের সন্দেহটা অনেকটা সঠিকই ছিল, নন্দিনী কদিন ধরেই ভীষণ আনমনা হয়ে রয়েছে। কি যে ভাবছে তার কিছুরই কুল কিনারা করতে পারছিল না শিমুল। নন্দিনী শিমুলকে কিছু পরিষ্কার করেও বলছে না, তাই শিমুল চাইছে নন্দিনী যেন সবকিছু ভুলে থাকে। হয়তো বাবা মায়ের জন্য মন খারাপ লাগছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। এমনিতেই অনেক চাপা স্বভাবের মেয়ে নন্দিনী, বুক ফাটে তবু মুখ ফুটে না, অনেকটা এরকমই। সেটা শিমুলে কদিনই ভালোভাবে বুঝে গিয়েছে। শিমুল ভাবছে কিছুদিনের মধ্যেই অফিসের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে নন্দিনীকে কোথাও ঘুরতে নিয়ে যাবে। বিয়ের হাজারো রকমের ঝামেলায় হানিমুনেই যাওয়া হয়নি ওদের। নন্দিনীকে কিছুদিন একেবারে নিজের মতো করে পেতে চায় শিমুল, কিন্তু নন্দিনী চিন্তিত অন্য কিছু নিয়ে। সেদিন শিমুলের বন্ধুদের গেট টুগেদারের দিন থেকেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে নন্দিনীর। মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে, অত লোকের মাঝে এক জোড়া চোখ শুধু তাকেই দেখে চলেছে। শিমুলের বন্ধুরা যতই দুষ্টুমি করুক, বন্ধুর বইয়ের দিকে কুনজরে তাকাবে এমন রুচি কারোরই নেই। আর নন্দিনীও সেই চোখ দুটিকে একবারের জন্যেও ধরতে পারিনি। কে জানে, হয়তো নন্দিনীরই মনের ভুল। কিন্তু কিছুদিন ধরে বাসার ল্যান্ড ফোনে দিনের বেলা একটু পরপর ফোন আসে, কিন্তু কেউ কোনো কথা বলে না। নন্দিনী বুঝতে পারে না এটা কার ফোন, চিন্তা হয় ওর, কিন্তু শিমুলকে কিছু জানাতে চায় না সে। এসব সামান্য বিষয় নিয়ে বিরক্ত করতে চায় না নন্দিনী শিমুলকে। দুজনেই চায় অন্যজন ভালো থাকুক, নিশ্চিন্তে থাকুক, তাই নিজেদের অজান্তেই নিজেদের বুকে সব দুশ্চিন্তার ভার বয়ে নিয়ে অন্যকে ভালো থাকতে দেখতে চায়। এটাই হয়তো আত্মার সম্পর্ক।
তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার, রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে চলো না, হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া, লাগে না, লাগে না জোড়া।
কি এবার চিনতে পেরেছ নন্দিনী আমায়?
আপনি আপনি শিমুলের?
আমি অর্ণব, আমাকে অর্ণব বলেই ডেকো। আমার মনে হয় তোমার মুখে আমার নামটা একবার শুনতে পেলেই আমার নাম সার্থক হবে।
শিমুল তো বাসায় নেই, ওর ফিরতে রাত হবে, আপনি রাত 8টার পরে ফোন করেন, তখন ওকে পেয়ে যাবেন।
আমি জানি শিমুল বাড়িতে নেই, তাই তো এখনই আমি ফোনটা করেছি।
মানে কি বলছেন আপনি এসব?
আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন করেছি নন্দিনী, আমি তোমার কথা শোনার জন্য তোমাকে ফোন দেই, তোমাকে অনেক কথা বলার আছে আমার, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই, অনেক গান শোনাতে চাই।
দেখুন, আপনি কথা বলতে চান, গান শোনাতে চান, খুব ভালো কথা, আপনি বাসায় আসুন, শিমুল যখন বাসায় থাকে তখন আসুন, অনেক কথাও হবে, আপনার গানও শোনা হবে, কেমন?
শিমুলকে কেন বারবার টেনে আনছো নন্দিনী? আমি তোমার সাথে কথা বলতে চাই, শুধু তোমার সাথে, শুধু তোমাকে গান শোনাতে চাই। আমার সব গান যে এত দিন এত বছর ধরে শুধু তোমার জন্যই অপেক্ষা করেছিল, তুমি শুনবে না নন্দিনী?
আমি খুবই দুঃখিত, আমার পক্ষে আপনার সাথে এভাবে ফোনে কথা বলা সম্ভব নয়। আপনি ভুলে যাবেন না আমি আপনারই বন্ধুর স্ত্রী, সুতরাং আমার সাথে যতটা দূরত্ব বজায় রাখবেন আমাদের সবার সম্পর্কের জন্য সেটা ততটাই মঙ্গলজনক হবে। আমি এখন রাখছি।
নন্দিনী, নন্দিনী আমার কথাটা শোনো।
অর্ণবের ব্যবহারে নন্দিনী খুবই অবাক হয়, সে ঠিক বুঝে উঠতে পারে না অর্ণব তার সাথে শিমুলের অন্যান্য বন্ধুদের মতো দুষ্টুমি করছে, নাকি সে সত্যিই নন্দিনীর সাথে এমন আচরণ করবার জন্যই তাকে এভাবে ফোন করছে। এখন নন্দিনীর কি করা উচিত? শিমুলকে কি সব কথা বলা উচিত? শিমুলকে বললে হয়তো নন্দিনী কিছুটা হালকা হতে পারবে, এ কথা ভেবে আবার পিছিয়ে আসে নন্দিনী। ভাবে যদি সে শিমুলকে সব কথা বলেই দেয় তবে শিমুলের কাছে অর্ণবের অবস্থানটা কি হবে? এত দিনের বন্ধু ওরা, এক বন্ধু কখনোই আরেক বন্ধুর এমন আচরণ মেনে নেবে না, ভীষণ কষ্ট পাবে শিমুল, একেবারে ভেঙে পড়বে। আবার যদি নন্দিনীর আশঙ্কা সত্যি না হয় তবে শিমুলের কাছে অনেক ছোট হয়ে যাবে নন্দিনী। নন্দিনী আরেকটু সময় নিতে চায়, তাকে ভালোভাবে বুঝতে হবে যে অর্ণবের এই আচরণ শুধুই কি রসিকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য।
আচ্ছা শিমুল, তোমার যে ফ্রেন্ড সার্কেলকে সেদিন আমি দেখলাম, এদের সাথে কি তোমার অনেক দিনের বন্ধুত্ব?
ও, ওরা আমার তো একেবারে ছোটবেলার বন্ধু, একই স্কুলের।
সবাই ছোটবেলার বন্ধু, বড়বেলার কোনো বন্ধুর সাথে তোমার যোগাযোগ নেই? মানে বড় হতে হতে তো আমরা কত মানুষের সাথে মিশি, বন্ধু হয়ে যাই, অনেক সময় ছোটবেলার বন্ধুদের সাথে যোগাযোগ না থাকলেও এদের সাথে সম্পর্ক থেকেই যায়, এমন কোনো বন্ধু নেই তোমার?
হ্যাঁ আছে কিছু, কিন্তু খুবই হাতে গোনা। আর তুমি যেরকম সম্পর্কের কথা বলছো এরকম সম্পর্ক এদের কারোর সাথেই আমার তৈরি হয়নি, আজীবন আমার এইসব ছোটবেলার বন্ধুগুলোই আমার সব থেকে আপন। তবে হ্যাঁ, অর্ণব এদের থেকে একটু আলাদা, অর্ণবের সাথে আমার পরিচয় বেশি দিন আগের নয়। ওর কোম্পানিতে আমাদের কোম্পানি অর্ডার সাপ্লাই দেয়, ওরা কিন্তু খানদানি ব্যবসায়ী, ভীষণ বড় লোক, কিন্তু অর্ণবের মধ্যে কোনো অহংকার বোধ নেই, কিভাবে যেন অফিসের কাজেই দেখা সাক্ষাৎ হতে হতে ওর সাথে অনেক ভালো
বন্ধুত্ব
হয়ে যায়, ভীষণ রকমের ভালো মানুষ একজন ও, সবার থেকে আলাদা।
সবার থেকে আলাদা?
কিছু বললে?
না না কিছু বলিনি তো।
নন্দিনী কি হয়েছে তোমার বলতো, খুব অন্যমনস্ক হয়ে আছো তুমি কিছুদিন ধরেই, কি হয়েছে তোমার, খুলে বলো আমাকে।
কি যে বলছো তুমি, আমার আবার কি হবে? কিছুই হয়নি, এমনি সারাদিন বাসায় একলা থাকি, তাই তুমি বাসায় এলেও সেই একাকিত্বের রেশটা কাটে না, তাই হয়তো আমাকে এমন লাগে।
আমাকে পেয়েও তোমার একাকিত্বের রেশ কাটে না? ব্যাপারটা তো তবে বেশ চিন্তার। কি করা যায়? চলো কোথাও থেকে বেরিয়ে আসি।
বেড়াতে যাবে? কিন্তু কোথায়?
কোথায় যাব না যাব তা এখনো ঠিক করিনি, তা তুমি বলো কোথায় যাওয়া যায়।
কিন্তু তোমার অফিস?
আর এক দুই সপ্তাহের মধ্যে সব ঝামেলায় মিটে যাবে, তারপরই না হয় আমরা বেরিয়ে পড়লাম।
তবে তো এখনো অনেক সময় আছে, আস্তে ধীরে ঠিক করে নেওয়া যাবে কোথায় যাওয়া যায়। কেমন?
বেড়াতে যাওয়ার কথা শুনে নন্দিনী খুব খুশি হয়ে উঠলেও ওর ভেতর থেকে ওই দুশ্চিন্তাটা যায় না, বরং তা আরো বেড়ে যায়। নন্দিনীর খুবই অবাক লাগে, শিমুল যেই বন্ধুটিকে এত বিশ্বাস করে সেই বন্ধুটি তার অগোচরে তারই স্ত্রীর সাথে ফ্লার্ট করছে। নন্দিনী ঠিকই ভেবেছিল, শিমুল জানতে পারলে আসলেই খুব কষ্ট পাবে। এবার যা করার তাকেই করতে হবে, খুবই কঠোরভাবে তাকেই সামলাতে হবে অর্ণবের এই পাগলামি। ওদের দুজনের বন্ধুত্ব অক্ষুণ্ণ রেখে বিষয়টাকে এখানেই ধামা চাপা দিতে হবে, ওদের বন্ধুত্ব ছিন্ন হতে দেয়া যাবে না। কিন্তু অর্ণবের পাগলামিরও একটা ব্যবস্থা করতেই হবে। শিমুল অফিসে বাসার সব কাজ শেষ করে এসব কথাই ভাবছিল নন্দিনী, এমন সময় আবার বেজে ওঠে ফোন।
তোমার স্মৃতিগুলো জল হয়ে চোখে নেমেছে, তোমার অনুভব পেতে আমার মন ঢেকেছে, তোমার স্মৃতিগুলো জল হয়ে চোখে নেমেছে, তোমার চোখে এখনো মায়া বিশাল আকাশ ভাসে, তোমার রোদে প্রহর কাটে, শান্ত গোধূলি নাচে, তোমার অনুভব পেতে আমার মন ঢেকেছে, তোমার স্মৃতিগুলো জল হয়ে চোখে নেমেছে।
আপনি আপনি আবার ফোন করেছেন?
কেন, ফোন করতে কি নিষেধ আছে নাকি?
আপনি কি বুঝতে পারছেন না আপনি যা করছেন তা অন্যায়?
কি অন্যায় নন্দিনী, কি অন্যায় কাজ করেছি আমি?
কি অন্যায় করেছেন সেটা বুঝতে পারছেন না? না বন্ধুর অ্যাবসেন্সে বন্ধুর বউকে এভাবে ফোন করে করে বিরক্ত করছেন, এটা কি কোনো অন্যায়? না এটা পাগলামি না?
না নন্দিনী, এগুলো অন্যায় না, তুমি এগুলোকে অন্যায় বলো না, ভালোবেসে কিছু করলে সেটা আর অন্যায় থাকে না, তবে তুমি এগুলোকে পাগলামি বলতে পারো, তোমার জন্য আমার পাগলামি।
উফ, বন্ধ করেন তো আপনার এসব আজগুবি কথাবার্তা, এগুলো কি বলছেন আপনি, আপনার মাথা ঠিক আছে?
নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি।
আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আপনার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আপনার মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো।
আমি তো এত কিছু বুঝি না নন্দিনী, আমি শুধু এইটুকু জানি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, তোমাকে ভালোবাসি এই কথাটা বলতেও যে আমার কি ভালো লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ভালোবাসি ভালোবাসি,
কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আমি শিমুলকে ভালোবাসি, শিমুল আপনার বন্ধু, আমার হাজবেন্ড, আমি শুধু ওকেই ভালোবাসি।
অদ্ভুত গল্প শুনছি আজকে আমরা কুয়াশায়। আজকে বলেছিলাম খুব মর্মস্পর্শী কাহিনীটি। আমরা শুরুতেই দেখি যে একটা গার্মেন্টস এ আগুন লাগে, আমরা ঘটনার মানে ঘটনা যেটুকু শুনেছি যেখান থেকে একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা ছিল। যাই হোক, আগুন লেগে আমরা দেখলাম যে এক জায়গায় দুটো ভাই মারা গেছে, আরেকজন ভাইয়ের হাত পড়ে গেছে এবং তার একটা হাত কেটে ফেলা হয়েছে। সে মায়ের আহাজারি আমরা শুনেছি। তারপরে আমরা আবার দেখেছি নন্দিনী এবং তার স্বামী শিমুল তাদের সম্পর্ক, এবং তাদের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি অর্থাৎ শিমুলের এক বন্ধু যার নাম অর্ণব, সে পছন্দ করে নন্দিনীকে। এবং এই অদ্ভুত অবসেশন, এমন অবসেশন যে সে বিবাহিত সেটা জানবার পরও অর্ণব তার পিছু ছাড়ছে না, তাকে অনবরত ফোন করে তাকে বিরক্ত করা হচ্ছে। এবং এক পর্যায়ে আমরা দেখলাম নন্দিনী খুব রাগ হয়ে গেছে এবং নন্দিনী তার স্বামীকেও বলতে পারছে না, কারণ এত ভালো বন্ধুত্ব সে নষ্ট করতে চায় না। অন্যদিকে সে সহ্য করতে পারছে না অর্ণবের এই যন্ত্রণা বা এই ধরনের পাগলামি। এখানেই আমাদের কাহিনীর এই পর্ব, মানে এই পর্বে আমরা যেটা শুনেছি সেটা শেষ হয়ে গেছে। ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আর কথা বলতে আসবো না, আমরা পরের পর্বে চলে যাব, দেখি কি আছে সেখানে। আর আমার সঙ্গে যারা আছেন প্লিজ সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। কুয়াশা চলছে বিশেষ রেডিও এফএম 89.2 এবং সঙ্গে আছি আমি শর্মিন। রিসিভার রেখে জোরে জোরে হাঁপাতে থাকে নন্দিনী। ওর বিশ্বাস হয় না যে মানুষ এতটা পাগলামি করতে পারে। নন্দিনীর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে অর্ণব, কিভাবে বোঝাবে সেটাই বুঝতে পারে না নন্দিনী। সবকিছু যেন তার নাগালের বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে শিমুল আর অর্ণবের বন্ধুত্ব টেকানোর যে দায় নন্দিনী ঘাড়ে নিয়েছিল তার থেকে বেরিয়ে আসতে হবে। প্রথমে অর্ণবকে হুমকি দিতে হবে যে এর পর যদি সে এমন কিছু করে তবে সে তা শিমুলকে জানিয়ে দেবে। হ্যাঁ, এটাই করতে হবে। আর একটা সুযোগ, আর মাত্র একটা সুযোগ দেবে অর্ণবকে নন্দিনী। ঠিক এমন সময় আবারও টেলিফোন বেজে ওঠে, রিসিভার তুলে চিৎকার দিয়ে ওঠে নন্দিনী।
আপনি আবার ফোন করেছেন?
আমি তো এর আগে ফোন দেইনি, আমি তো এক্ষুনি এই মাত্র ফোন দিলাম।
ও, তুমি?
কেন, অন্য কারোর ফোন আশা করছিলে নাকি?
না না, কার ফোন আবার আশা করব, তুমি হঠাৎ এই সময়?
তার আগে তুমি বলো তো, কে ফোন করেছিল, কার সাথে এত কড়া গলায় কথা বলছিলে তুমি?
ও কিছু না, বাদ দাও তো তুমি।
নন্দিনী, আগে বলো কি হয়েছে।
আরে আর বলো না, সকাল থেকে কে জানো শুধু ব্ল্যাঙ্ক কল দিচ্ছে, ফোন ধরতে ধরতে অস্থির হয়ে গেলাম, তাই এবার একটু ঝাড়ি দিয়েছিলাম।
কিন্তু ফোন তো অনেকক্ষণ বিজি ছিল, আমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, কালও এই সময় ফোন দিয়ে তোমাকে পাইনি।
ওই তো কয়দিন ধরেই আসছিল ফোনটা। যাই হোক, তুমি কখন আসবে তাই বলো।
প্রতিদিন যেমন সময় আসি, 8টা বেজে যাবে প্রায়।
তাড়াতাড়ি চলে এসো তো, আমার একটু ভাল লাগছে না।
আচ্ছা ঠিক আছে, আসছি। আর হ্যাঁ, কাল দুপুরে বাসায় লাঞ্চ করব, আমার পছন্দের সব কিছু রান্না করে রাখবে, কিন্তু এখন থেকেই প্রিপারেশন নাও।
পরদিন শিমুল অফিসে বেরিয়ে যাওয়ার পর নন্দিনী মহা আনন্দে রান্না বান্না শুরু করে। বহুদিন পর আজ শিমুল বাসায় লাঞ্চ করবে, ভাবতেই ভালো লাগে নন্দিনীর। শিমুলের পছন্দের সবকিছু রান্না করবে নন্দিনী আজ, রান্নার পাশাপাশি ঘরগুলোকেও সুন্দর করে সাজায় সে। সকালবেলা বাজার করতে গিয়ে অনেকগুলো ফুলও কিনে নিয়ে আসে নন্দিনী, বাসার সবকটা ফুলদানি ভর্তি করে ফুল সাজায় সে। রজনীগন্ধা শিমুলের খুব পছন্দ, মনে মনে হেসে ওঠে নন্দিনী। শিমুলের পছন্দ রজনীগন্ধা, এক ফুলের পছন্দ আরেক ফুলকে, শিমুলের কেন শিমুল ফুলই সব থেকে প্রিয় হল না, এমনটাই বোধহয় হয়ে যায়। মানুষ সবসময় নিয়মের বিরোধিতা করতেই বেশি পছন্দ করে, নিয়ম নাকি তৈরিই হয় ভাঙার জন্য। আর মানুষের স্বভাবও অনেক সময় হয়ে যায় স্রোতের বিপরীতে চলার জন্য, যেমনটা করছে অর্ণব। আবার নন্দিনীর মনে পড়ে গেল অর্ণবের কথা, এক অজানা আতঙ্কে বুক কেঁপে ওঠে ওর। আবারও চমকে ওঠে নন্দিনী, কলিং বেলের আওয়াজ, রজনীগন্ধার গন্ধ নিয়ে এক রাশ বাতাস ছুঁয়ে যায় নন্দিনীর শরীরে। সে ছুটে গিয়ে দরজা খোলে।
আপনি?
এত অবাক হয়েছে নন্দিনী, তুমি জানতে না আমি আসব?
মানে আমি কি
করে জানবো যে আপনি আসবেন?
তুমি না আমাকে আসতে বললে? কাল তুমি বললে না ফোনে ওভাবে কথা বললে তোমার ভালো লাগে না, তাই তো ছুটে এলাম তোমার কাছে।
আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি আপনাকে আসতে বলেছি ঠিকই, কিন্তু যখন শিমুল বাসায় থাকবে তখন।
কিন্তু আমি যে তোমার সাথে দেখা করতে এসেছি, তোমার সাথে কথা বলতে এসেছি।
মাফ করবেন, আমার পক্ষে এভাবে আপনার সাথে সময় কাটানো সম্ভব নয়, আপনি এখন আসতে পারেন।
নন্দিনী, তুমি আমার সাথে এভাবে কথা বলো না, আমার কষ্ট হচ্ছে। আমি তো তোমার কাছে এমন কিছু চাইছি না, শুধু একটু সময়, ব্যাস।
আপনি তো খুবই নাছোড় বান্দা একটা লোক ভাই, ভালোভাবে কথা বলছি বুঝতে পারছেন না? না, এবার কিন্তু আমিও ভদ্রতা ভুলে যাব।
এভাবে কথা বলো না নন্দিনী, আমার নন্দিনী এভাবে কথা বলতে পারে না, এসব কথা তোমার মানায় না নন্দিনী।
আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান বলছি, যান।
নন্দিনী,
একি করছেন আপনি, দরজা আটকালেন কেন?
দরজার বাইরে দাঁড়িয়ে থাকার জন্য তো আমি আসিনি, আমার উদ্দেশ্য পূরণ হলে আমি এমনিতেই চলে যাব।
উদ্দেশ্য? কি উদ্দেশ্য আপনার? আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন?
তুমি স্থির হও নন্দিনী, এত অস্থিরতা যে আমার নন্দিনীকে মানায় না।
আপনি আর এগোবেন না বলছি, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু।
নন্দিনী, এসব কি করছো তুমি? এত চপল কেন তুমি? তুমি তো হবে শান্ত স্নিগ্ধ টলটলে দিঘির মতো।
আপনি কিন্তু আবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, একজন ভদ্রলোকের বাড়াবাড়ির তো একটা লিমিট থাকে, আপনি সেই লিমিটও ক্রস করছেন। আপনি জানেন শিমুল আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা পছন্দ করে, ভালোবাসে?
ভালোবাসা? তুমি এটা বোঝো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি?
না বুঝি না, বুঝতে চাইও না।
তুমি ভুল করছো নন্দিনী, তুমি মানুষ চিনতে ভুল করছো। আমার মতো এত নিঃস্বার্থ ভাবে তোমাকে কেউ চাইতে পারবে না, আমি হলফ করে বলতে পারি।
চুপ করেন তো আপনি, ভালো লাগছে না আমার আপনার এইসব কথা শুনতে। যান যান, আপনি এখান থেকে চলে যান।
নন্দিনী প্লিজ একটু বোঝার চেষ্টা করো।
কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন।
নন্দিনী আমার আমার কথা একটু শোনো।
আগে আমাকে ছেড়ে দিন, তারপর কথা বলুন, ছাড়ুন।
ছেড়ে দেবো নন্দিনী, আগে আমার কথাটা তো শোনো। আমি কথা দিলাম, আমার যা বলার আমি বলেই তোমাকে ছেড়ে দেব।
আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন, তাড়াতাড়ি বলেন।
আমি তোমাকে সব ভুলিয়ে দেব নন্দিনী, সব। তোমাদের বিয়ে হয়েছে 2 মাসও হয়নি, এত অল্প সময়ের মধ্যে কেউ কাউকে এত ভালোবাসতে পারে না। শিমুল খুবই ভালো একটা ছেলে, কিন্তু ওর মধ্যে কোনো রোমান্টিকতা নেই। বিধাতা তোমার মতো সৃষ্টিকে ওর হাতে তুলে দিতে পারেন না। একজন শিল্পী তার সৃষ্ট শিল্পের নান্দনিকতা সৌন্দর্য পরখ করে দেখতে চায়, আর সেই পরখ করবার অধিকার রাখে কেবলমাত্র আর একজন শিল্পী। বিধাতা তোমাকে কোনো কার্পণ্য ছাড়াই সৃষ্টি করেছেন, তার শিল্পবোধের সবটুকু উজাড় করে দিয়েছেন, আর আমি সেই আরেকজন শিল্পী যে তোমার সৌন্দর্যের বিশালতা সবকিছু উজাড় করে গ্রহণ করতে প্রস্তুত। শুধু তোমার ধরা দেবার অপেক্ষা। তোমার ভেতরকার নান্দনিকতা বুঝতে শিমুলের মতো মানুষ কখনো পারবে না, আমি পারবো, আমিই কেবল পারবো। আমি পারবো তোমার যোগ্য ভালোবাসাটি তোমায় দিতে, তোমার শিমুলকে তোমার মন থেকে খসে পড়া নক্ষত্রের মতো ভুলিয়ে দিতে, আকাশ যেমন করে ভুলে যায় ঠিক তেমন।
সত্যি পারবেন তো শিমুলকে আমার জীবন থেকে মুছে দিতে?
হ্যাঁ নন্দিনী পারবো, তুমি দেখো আমি আমি ঠিকই পারবো। এবার আমার কাছে এসো, এই তো, এই হলো আমার নন্দিনী।
আমি আপনার শিমুল। তুমি তুমি এসেছো, দেখো না তোমার এই বন্ধু শিমুল। তুমি এভাবে তাকাচ্ছ কেন? তুমি কি আমাকে? না শিমুল, তুমি যা ভাবছো তা তা ঠিক নয়, তুমি ভুল বুঝছ। দেখো আমার হাতে, আমার হাতে ফুলদানি। আমি ওই লোকটাকে মারার জন্য, ওই লোকটাকে মারার জন্য আমি এত ওরা তো কাছে গিয়েছিলাম, বিশ্বাস করো আমার কথা।
কি বলছো নন্দিনী, এখন তুমি আর কাউকে ভয় পেও না, আমি তোমাকে সবকিছু থেকে মুক্তি দিয়ে নিয়ে চলে যাব, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না।
আপনি চুপ করেন তো, আপনার নাটক আমি অনেক সহ্য করেছি, একটা বদ্ধ উন্মাদ কোথাকার। শিমুল বিশ্বাস করো, ওই লোকটা কয়দিন ধরে আমাকে জ্বালিয়ে মারছে, আমি তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, কারণ আমি চাইনি তোমাদের সম্পর্ক নষ্ট হোক। কিন্তু ইনি কোনো কিচ্ছুর পরোয়া না করেই তুমি এই লোকটাকে এখান থেকে চলে যেতে বলো শিমুল। আমি সত্যি ওর সাথে ওরকম ওরকম ঘনিষ্ঠ হতে চাইনি,
ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি ওর কাছে গিয়েছিলাম। শিবু প্লিজ তুমি ওকে এখান থেকে চলে যেতে পারো।
না নন্দিনী, এ কি বলছো তুমি? ওই কয়েক মুহূর্তের সম্পদই আছে আমার জীবনে, ওটাকে তুমি মিথ্যে করে দিও না। শুধু এটুকু বলো, ওই সময়টুকু, ওই মুহূর্তটা সত্যি ছিল?
না, সব মিথ্যে ছিল, সব মিথ্যে। আপনারা তো শিল্প সাহিত্যের কথা আমি জানি না, শুধু এইটুকু জানি আমি শুধু শিমুলকে ভালোবাসি। আর এই অনুভূতি তৈরির জন্য দুই মাস কেন, এক সেকেন্ডেরও দরকার হয় না।
অর্ণব তুমি চলে যাও।
না, আমি নন্দিনীকে নিয়ে তবেই যাব।
অর্ণব তুমি এখান থেকে চলে যাও বলছি, না হলে
আমি কিছুতেই যাব না।
অর্ণব,
শিমুলের হাতে মার খেয়ে অর্ণব বেরিয়ে যায় ওদের বাড়ি থেকে। তবু একটু আগে যা ঘটে গেল তাতে বাতাস এখনো ভারী হয়ে আছে। রজনীগন্ধার সুবাস একটুও কমাতে পারছে না পরিস্থিতির এই ভারত্ব। দুটি সোফায় থম মেরে বসে আছে দুজন, শিমুল আর নন্দিনী। কারোর মুখে কোনো কথা নেই। বিশ্বাসে কি চিড় ধরল শিমুলের? অর্ণবের সাথে শিমুলের একটু আগে ভেঙে যাওয়া বন্ধুত্বের সাথে সাথে কি নড়বড়ে হয়ে যাবে নন্দিনীর ওপর শিমুলের আস্থা? নন্দিনী তা কখনো মেনে নিতে পারবে না, হারাতে পারবে না সে শিমুলকে। যে কোনো মূল্যে শিমুলকে বোঝাতে হবে নন্দিনী নির্দোষ। শিমুলের সাথে নন্দিনী অন্তত কোনো অন্যায় করেনি, করতে পারে না। শিমুলকে নন্দিনী অনেক ভালোবাসে, অনেক। তবে কেন একজন অসুস্থ মানসিক রোগীর জন্য সে সাফার করবে, শিমুলকে সাফার করাবে? গলার কাছে কি যেন একটা বিধে আছে নন্দিনীর। তবুও যত কষ্টই হোক, যত ভয়ই লাগুক, নন্দিনীকে আজ মুখ খুলতেই হবে।
শিমুল, তুমি কি কিছুই বলবে না?
এরপর আর কারোর কিছু বলার থাকে কি নন্দিনী?
তুমি কি আমাকে অবিশ্বাস করছো শিমুল? কথা বলো, কিছু তো বলো।
আমার জায়গায় তুমি থাকলে কি করতে? নিজের চোখকে কানকে কিভাবে অবিশ্বাস করতে পারতে?
হ্যাঁ পারতাম, মানলাম তোমার চোখ যা যা দেখেছে সব ঠিক, কিন্তু তোমার চোখ তো আরো একটা জিনিস দেখেছে, সেটা তুমি কেন ভুলে যাচ্ছ? আমার হাতে তো একটা ফুলদানি ছিল, হাতে অত বড় একটা ফুলদানি নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই কেউ কেউ কারোর সাথে ইন্টিমেট হয় না, এটাও তো তোমার চোখ দেখেছে, দেখেনি?
আমি আমি কি করব নন্দিনী? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি বলে দাও আমি কি করব, তুমি বলে দাও।
তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি আমাকে বিশ্বাস করো, আমার ফিলিংস কে বিশ্বাস করো?
হ্যাঁ করি।
তবে তবে এটাও কেন বুঝতে পারছো না যে এইসব শুধু তোমার জন্য আর কারণ না? আর আমার কিছু করার হলে আমি এমনিই করতে পারতাম, তুমি ধরতেও পারতে না। তোমার বাড়ি আসার সময় নিশ্চয়ই এমন কিছু করার প্ল্যান করতাম না? কি করতাম বলো।
তাই তো, এভাবে তো ভেবে দেখিনি।
যাক, এবার ভেবেছ তো, তাহলে বলো বলো তুমি আমাকে ক্ষমা করেছ?
ক্ষমা চেয়ো না নন্দিনী, আমার খারাপ লাগে
না। আগে আমাকে ক্ষমা করো, এসব কথা শুরুতেই তোমাকে বলে দেওয়া উচিত ছিল আমার। তোমাদের বন্ধুদের স্বার্থে আমি আমার নিজেরই সর্বনাশ করতে বসেছিলাম, তোমার কাছে লুকিয়েছি, এই জন্য অন্তত আমাকে ক্ষমা করো।
আচ্ছা বেশ, ক্ষমা ক্ষমা ক্ষমা।
নন্দিনী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, শিমুল তাকে বুঝেছে, এটাই নন্দিনীর জীবনের সব থেকে বড় প্রাপ্তি। দুপুরে রান্না করা খাবারগুলো রাতে দুজনে বসে খুবই তৃপ্তির সাথে খেল। শিমুল চায় আরো সেলিব্রেট করতে, তাই সে নিচে গিয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস আর চিপস কিনে নিয়ে আসে। ওরা দুজনে মিলে ঠিক করে আজ অনেক রাত পর্যন্ত ওরা মুভি দেখবে। মুভি শেষ না হতেই ঘুমে ঢলে পড়তে থাকে নন্দিনী, কিন্তু শিমুল তাকে ঘুমোতে দেয় না, পরম সোহাগে কাছে টেনে নেয়। যেন নন্দীকে নিজের কাছে পাওয়া এই প্রথম এই শেষ। চাঁদের নিভু নিভু আলো আর রজনীগন্ধার সুবাস অবশেষে ঘুম ঝরিয়ে দেয় ওদের দুজনের চোখে।
চলে যাচ্ছে, চলে যাচ্ছে আমার মুখ।
রাতের আধারে নন্দিনীর মুখে কেউ জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মেরেছে। নন্দিনীর অপরূপ অনিন্দ সুন্দর মুখ আর আগের মতো নেই। কেউ তাকিয়ে থাকতে পারবে না ওই মুখের দিকে অপলক, বরং ভয়ে কুকড়ে যাবে। কে বলবে ওই মুখের প্রেমে পড়েছিল কত মানুষ, কত জনকে জীবন মরণ মুহূর্তের সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছিল ওই রূপের জৌলুস। এই মুখ দেখে কেউ কে বলতে পারবে পুড়ে যাওয়া মাংস চামড়ার স্তরের নিচে লুকিয়ে আছে কত অনাবিল নিষ্পাপতা? কেউ বলতে পারবে না। এখন থেকে সবাই ঘৃণা করবে ওই মুখকে, আর যারা ঘৃণা করবে না তারা করবে করুণা। কিন্তু কেউ ভুল করেও আর ভালোবাসবে না। কিন্তু এক্ষেত্রে নন্দিনীর কথা আলাদা। অনেকে বলে নন্দিনী রাজকপালি, আসলেই তাই। কপাল করে এমন স্বামী পেয়েছিল সে। শিমুল তার শেষ রাতের কথা রেখেছে, এরকম বিপদের দিনেও নন্দিনীকে একলা ফেলে যায়নি, নন্দিনীর সাথে থাকছে সে। আর নন্দিনীর এই পরিস্থিতির জন্য যে দায়ী তাকে শাস্তি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে অর্ণবের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে ধরা পড়বে সে, আর তাকে মেনে নিতে হবে তার প্রাপ্য সর্বোচ্চ শাস্তি।
ওভাবে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে কেন? আমার মুখের দিকে তাকাতে ভয় করছে না?
না নন্দিনী, ভয় কেন করবে?
ভয় করবে না, আমার চেহারাটা তো এখন ঝলসে ক্ষতবিক্ষত হয়ে ভৌতিক হয়ে যাওয়ার কথা, তো আমাকে দেখে তো সবার মতো তোমারও ভয় পাওয়ার কথা। পাচ্ছে না তোমার ভয়?
না, আমার ভয় করছে না। তোমাকে দেখে কখনোই আমার ভয় পাওয়ার কথা না, আমি ভয় পাবো না। তোমার চেহারা যেমনই হয়ে যাক না কেন, আমি সবসময় তোমাকে আগের মতোই ভালোবেসে যাব। আমার ফিলিংস কোনো বদ্ধ পাগল মানুষের মতো তোমার সৌন্দর্যের সাথে সাথে পরিবর্তিত হয়ে যাবে না।
মিথ্যে কেন বলছো শিমুল? এটা কেন বলছো না যে যে তোমার আমাকে দেখে ভয় করছে? হ্যাঁ, তোমার মনে হচ্ছে না এখান থেকে ছুটে বেরিয়ে যাই সবার মতো? কিন্তু পারছো না, কারণ কারণ তুমি খুবই ভালো মানুষ। তাই তোমার ভালো মানুষের জন্য আমি আমি তোমার কাছ থেকে করুণা পাচ্ছি। তুমি করুণা করে আমার সাথে আছো এখনো। যাও, চলে যাও, তুমি আমার মতো কুচ্ছিত মানুষের সাথে তোমাকে থাকতে হবে না। যা বলছি আমি, কিন্তু বলছি তুমি চলে যাও এখান থেকে। আমি কুচ্ছিত, আমি ভিতকুটে, আমাকে দেখে সবাই ভয় পায়, আর না হলে করুণার দৃষ্টিতে দেখে। তুমি চলে যাও এখান থেকে।
নন্দিনী,
চলে যাও।
নন্দিনী, শান্ত হও। কে আছেন? সিস্টার, ডক্টর, কে আছেন? প্লিজ একটু এদিকে আসেন। নন্দিনী, শান্ত হও। নন্দিনী,
কি ভয়াবহ মর্মস্পর্শী ঘটনা! এত সুন্দর মুখ নন্দিনীর, এত সৌন্দর্য তার, কে যেন অ্যাসিড ঢেলে সব শেষ করে দিয়েছে। আমরা ধারণা করতে পারি যে অর্ণবী এরকম কিছু করেছে, কারণ অর্ণবের নন্দিনীর প্রতি যে আসক্তি ছিল, আমরা দেখেছি সে কোনো কিছু পরোয়া না করে নন্দিনীর বাড়ি পর্যন্ত চলে গেছে। প্রথম দিকে তো ফোনে তাকে ডিস্টার্ব করতো, পরে দেখে সে তার বাড়িতে চলে গেছে। এবং একটা জিনিস কিন্তু আমার মাথায় ঘুরছে যে নন্দিনী যতবার নন্দিনীকে অর্ণব ফোন করছে, তার আগে নন্দিনী একটা দুঃস্বপ্নের মতো কিছু দেখছিল, যে সেই যে গার্মেন্টসে পড়ে যাওয়ার সেই সময় সেটার সাথে কি সম্পর্ক, এর কি সম্পর্ক আছে যে পড়ে যাচ্ছে, চিৎকার, হাহাকার, তারপরে তার স্বপ্ন ভেঙে যাচ্ছে, বা তার সে হয়তো চিন্তা করছে, চিন্তা থেকে সে বেরিয়ে যাচ্ছে যখন তার ফোন আসছিল। যার আমরা দেখলাম অর্ণব তাকে ভীষণ রকমের বিরক্ত করছে, এবং এক পর্যায়ে তার স্বামী শিমুলের সঙ্গে অর্ণবের হাতাহাতি হয়ে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এবং তারপরেই রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটে। তাহলে কি আমরা ধরে নেব যে অর্ণব এই ঘটনা ঘটিয়েছে? যদি অর্ণব ঘটিয়ে না থাকে তাহলে কে ঘটিয়েছে এরকম ঘটনা, সেটা আমরা জানতে পারবো একটু পর, অর্থাৎ ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর ফিরে এসে। তার আগে অনেকেই লিখেছেন আমাকে SMS 221-এ, অনেকে দারুণ লাগছে আজকের কাহিনী এবং খুবই ভালো লাগছে বলেছেন। অনেকে যে বলেছেন যে আজকে এটা সবচেয়ে ভালো হয়েছে, তার আরো কিছু আশা করছে, এবং অনেকে এটা সত্যি ঘটনা কিনা সেটা জানতে চান, সেটা আমি এখন বলবো না, আমাদের পুরো গল্পটা শোনা শেষ হয়ে গেলে তারপরে আমরা এটা নিয়ে কথা বলছি।
তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপরে ফিরে এসে আবারও কথা বলবো, আবারও কথা বলবো না, গল্পের বাকি অংশ শুনবো। ফিরে এসে আমাদের সঙ্গেই থাকবেন, রাত একটার বিরতি রয়েছে একটু পরে। আর ছোট্ট তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে, আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে আমাকে লিখে পাঠায়। আর যে শর্মিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, শুনছেন রেডিও এফএম 89.2। বন্ধুরা, রাত একটা বিরতির পর আবারও ফিরে এলাম শর্মিন কুয়াশে, আর কোনো কথা না বলে সোজা চলে যাব একেবারে শেষের অংশে এবং জানব আমাদের আজকের ঘটনার শেষে কি আছে। সঙ্গেই থাকবেন, লিখে পাঠানোর ঠিকানা রাখবে বলছি, যেখানে মোবাইল থেকে চতুর্থ বার। বেশ কিছুদিন হাসপাতালে কাটানোর পরে বাড়ি ফিরে আসে নন্দিনী। এবারে সব কিছু জুড়ে মেখে আছে সেই বিভীষিকাময় স্মৃতি, সেই বাড়ি, সেই ঘর, সেই বিছানা। উফ, কি যন্ত্রণা মুখে, সারা শরীরে, এই ঘরে, এই বিছানায়, ওই জানালায়। শিমুলকে বললে হয়তো শিমুল বাসা বদলাতে রাজি হয়ে যাবে, কিন্তু নন্দিনী তা বলবে না। আর কত কিছু ত্যাগ করবে শিমুল নন্দিনীর জন্য। এই বাসা তো শিমুলের বাবা মায়ের বাসা, এই বাসা থেকে বঞ্চিত করতে পারবে না নন্দিনী শিমুলকে। কিছুদিন থাকতে থাকতে নন্দিনী নিজেই অভ্যস্ত হয়ে পড়বে। এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে শিমুল।
নন্দিনী, নন্দিনী, অনুপ সুইসাইড করেছে, আর সুইসাইড করার আগে সে তার সব দোষ স্বীকার করে গেছে।
শিমুলের কথা শুনে স্তম্ভিত হয়েও হয় না নন্দিনী। হঠাৎ তো চোখ পড়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে, নিজের ঝলসানো কুশ্রী চেহারা দেখে আঁতকে উঠে না নন্দিনী। মুখের সাথে সাথে তার মনও বোধহয় কলুষিত হয়ে গেছে। একটা মৃত্যুর সংবাদে নন্দিনীর ঝলসানো মুখে ফুটে উঠেছে এক ঝলক হাসির রেখা।
অফিসার, তদন্ত কতদূর এগিয়েছে আপনার?
তদন্ত আর এগোবে কতদূর বলেন, আসামি তো নিজেই নিজের ঘাড়ে শাস্তি নিয়ে নিয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি কি জানেন অর্ণব সাহেব সুইসাইড করেছেন?
হ্যাঁ, ও জানে, আমি ওকে জানিয়েছি।
কিন্তু এখন নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে এই কেসে। অ্যাসিডটা আসলেই অর্ণব সাহেব মেরেছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে।
মানে এই বিষয়ে সন্দেহ কি আছে যে অ্যাসিড অর্ণব বানেনি? আপনি তো সবই জানেন অফিসার।
কিন্তু আপনার উপর যখন হামলা করা হয় তখন অর্ণব সাহেব একটা বারে ছিলেন, আর সেখান থেকে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে মিলিয়ে দেখেছি, উনি আসলে ওখানেই ছিলেন।
আচ্ছা, এমনও তো হতে পারে ও নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছে?
হ্যাঁ, সেটিও আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। কিন্তু তারপরও আমার কেন যেন মনে হচ্ছে এই হামলার পেছনে অন্য কারোর হাত আছে। আচ্ছা, আপনারা বলুন তো, আপনাদের কি কোনো শত্রু আছে অর্ণব সাহেব ছাড়া?
আমাদের আর কোনো শত্রু কোত্থেকে আসবে? আমাদের বিয়েই তো হয়েছে মাত্র 2 মাস।
আর শিমুলের কোনো শত্রু থাকতেই পারে না, ওর ভালো মানুষের জন্য ওকে আর আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। ও অনেক বেশি সরল, ওর কোনো শত্রু থাকতে পারে না।
তাহলে বিয়ের আগে এমন কেউ কি ছিল যে আপনাকে উত্তপ্ত করত?
দেখুন, আমি খুবই রক্ষণশীল ফ্যামিলির মেয়ে, কেউ আমাকে উত্তপ্ত করার সুযোগও কোনোদিন পাইনি। আমার বাসায় বাইরে থাকা সবকিছুই খুবই রেস্ট্রিক্টেড ছিল।
তাহলে আপনার বাবার ফ্যামিলির কেউ কি এমন আছেন যার আপত্তি ছিল আপনার বিয়েতে? আপনার বাবা মায়ের কোনো শত্রু?
না, আমার বাবা মা, এক মিনিট, আচ্ছা, আমার বাবার একটা গার্মেন্টস ছিল, আমি অনেক ছোট থাকতে আগুন লেগে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। ওই দুর্ঘটনায় একই পরিবারের দুটি ছেলে মারা যায়, আর এক ছেলে তার ডান হাত হারায়। এছাড়া কারো কোনো ক্ষতি কিছু হয়নি, কিন্তু তাদের মা একদিন আমাদের বাড়িতে এসে অনেক কান্নাকাটি করে, অনেক অভিশাপ দিয়ে যায়। আচ্ছা, এমনও কি হতে পারে যে ওই বেঁচে যাওয়া ছেলেটা?
হতে পারে। আমার ধারণা এই কেসটি অন্যদিকে মোড় নিতে চলেছে। আপনি অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য দিলেন, আমরা এবার এদিকেই এগিয়ে যাব। আমি সব তথ্য সংগ্রহ করছি, কিছু জানতে পারলেই আপনাদেরকে জানাবো। আর ওই পঙ্গু ছেলে আর তার মাকে খুঁজে বের করতেই হবে।
কিন্তু এতদিন পরে তারা কেন এমন করতে চাইবে?
আপনি আসলে অনেক সরল মিস্টার শিমুল। মানুষের মন যে কত প্যাঁচালো সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই।
আপনি যাই বলেন, আমার ধারণা অর্ণব এই কাজটা করিয়েছে, হয়তো নিজে নয় অন্য কাউকে দিয়ে, তবু ওই এর সাথে জড়িত।
আমাদের কাজটা আর একটু ভালো মতো করতে দিন মিস্টার শিমুল। আমি কথা দিচ্ছি, যে আসল দোষী সে শাস্তি পাবেই।
পুলিশের আশঙ্কা অর্ণব ছাড়াও এই হামলায় অন্য কেউ জড়িত থাকতে পারে, কিন্তু কে বা এমন ক্ষতি করবে নন্দিনীর? এই দুর্ঘটনার পর থেকে নন্দিনীর রাতে ঠিক মতো ঘুম হয় না, সব সময় এক অজানা আতঙ্ক ছেয়ে থাকে নন্দিনীর মনে। কিছুই তো হারাবার আর বাকি নেই তার, তবে কিসের এই আতঙ্ক নন্দিনী বুঝে উঠতে পারে না। ডাক্তার নতুন ঘুমের ওষুধ দিয়েছে, যদি আজকে ঘুম হয় তার, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় নন্দিনীর, তারপর সবকিছু কেমন যেন ঝাপসা ঝাপসে মনে হয় তার কাছে। অস্পষ্ট দৃষ্টিতেই দেখতে পায় নন্দিনী, বারান্দার থাই গ্লাস খুলে কেউ ভেতরে আসছে। কেউ না, কয়েকজন, হ্যাঁ ঠিক তিনজন, তিনজন ছেলে মানুষ খুবই ধীর পায়ে ছায়ার মতো ওদের ঘরে এসে ঢুকল। শিমুলের পাশে এসে দাঁড়ালো ওরা। তিনজনের মধ্য থেকে একজন বিছানার উপর উঠছে, শিমুলকে টুপকে নন্দিনীর শরীরে দুপাশে পা দিয়ে দাঁড়ায়। নন্দিনী চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। যে এতক্ষণ নন্দিনীর শরীরের উপর দাঁড়িয়ে ছিল সে আবার নন্দিনীকে টপকে নন্দিনীর পাশের মেঝেতে এসে বসে, মুখে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছায়ামূর্তি। ভয়াক্ত চোখে নন্দিনী তাকিয়ে আছে তারই দিকে, চেনার চেষ্টা করছে, মেলানোর চেষ্টা করছে অর্ণবের মুখের সাথে এই ছায়ামূর্তির মুখ। মিলছে না, কিছুতেই মিলছে না। হঠাৎ নন্দিনীর চোখ যায় অন্য দুটি ছায়ামূর্তির উপর। এখন তাদের হাতে কোদাল দেখা যাচ্ছে, ওরা ওদের হাতে কোদাল উঁচু করে ধরেছে, সে কোদালের লক্ষ্য শিমুলের শরীর। যেই ওই ছায়ামূর্তি শিমুলের শরীরে কোপ বসাতে যাবে, ঠিক তখনই প্রতি রাতেই নন্দিনী একই স্বপ্ন দেখে। শিমুল ডেইলি ওকে নিয়ে নতুন নতুন ডাক্তারের কাছে যায়, আর মনে মনে হাসে নন্দিনী, ডাক্তার, দুঃস্বপ্নের ডাক্তার, কোনো ওষুধেই কাজ হয় না আর, ঘুমাতে পারে না নন্দিনী আর। প্রতি রাতে এভাবে আজ দুঃস্বপ্নের শুরুতেই ডেকে তুলবে শিমুলকে, কিন্তু গলা দিয়ে আওয়াজই বের করতে পারে না। নন্দিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় কিন্তু পারে না। আবার রাত ঘনিয়ে এসেছে, সবাই ঘুমে বিভোর, যথারীতি ঘুম ভেঙে যায় নন্দিনীর। শরীর আর মনের সর্বোচ্চ শক্তি গলার কাছে ঠেলে বের করে নিয়ে আসে সে, অবশেষে সেই বহু প্রতীক্ষিত আত্মধ্বনি।
কি হয়েছে নন্দিনী, কি হয়েছে?
ওরা এসেছে।
কারা কারা এসেছে?
ওরা জানলা গ্লাস করে ফেলেছে, ওই তিনজন, ওই তিনজন। এবার ওরা তোমার পাশে এসে দাঁড়ালো। ওই তো দেখতে পাচ্ছ না তুমি?
না নন্দিনী, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।
শিমুল, ওই যে দেখো, ওদের মধ্যে একজন তোমাকে টপকে আমার দিকে আসছে। হ্যাঁ দেখো দেখো, তুমি দেখতে পাচ্ছ না? ওই যে আবার আবার ওই ছায়াটা, আমার শরীরের উপরে সে দাঁড়িয়েছে। শিমুল শিমুল, আমাকে বাঁচাও, শিমুল শিমুল, আমাকে বাঁচাও।
নন্দিনী, এসব কি বলছো তুমি? কি
দেখো না শিমুল, দেখো
আমার কাছাকাছি চলে এসেছে। ওকে ওকে তুমি সরাচ্ছ না কেন শিমুল? ওকে সরা।
কেউ নেই নন্দিনী, কোথাও কেউ নেই। তুমি ভুল দেখছো।
তুমি দেখো না ছায়াটা কিভাবে জানো? কিভাবে জানো আমাকে দেখছে? আমাকে বাঁচাও শিমুল।
তোমাকে কেউ দেখছে না, তোমাকে কেউ দেখছে না নন্দিনী। একটু স্বাভাবিক হও নন্দিনী, প্লিজ।
না শিমুল, দেখো দেখো বাকি দুইটা ছায়া, বাকি দুইটা ছায়া তোমাকে ঘিরে ধরেছে। তোমাকে ওরা তোমাকে ওরা মেরে ফেলবে। শিমুল শিমুল তুমি পালাও, তুমি পালিয়ে যাও এখান থেকে। শিমুল পালাও।
ও নন্দিনী, আমার আশেপাশে কেউ নেই, এই ঘরেই কেউ নেই। তোমার সব মনের ভুল নন্দিনী, সব।
এখনই তোমাকে ওরা কপাল দিয়ে কোপ দিবে শিমুল। তুমি এখান থেকে চলে যাও, প্লিজ তুমি এখান থেকে চলে যাও।
নন্দিনী এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এত রাতে এসব ভালো লাগে না।
তুমি কেন বিশ্বাস করছো না? এটা অবশ্যই অন্নবীর আত্মা, তোমাকে ও আমার সাথে সহ্য করতে পারছে না, তাই তোমাকে মেরে ফেলবে। আমাকে ও শেষ করে দিয়েছে, আমার মুখে আমার মুখ আরো মারো।
অর্ণব তোমাকে অ্যাসিড মারেনি, আমি মেরেছি অ্যাসিড তোমাকে।
কি বললে?
আমাকে আমাকে ক্ষমা করো নন্দিনী, আমি তোমাকে অ্যাসিড মেরেছিলাম। ওই দিন তোমাকে আমি অর্ণবের সাথে দেখে সহ্য করতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম তোমার কোনো দোষ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল তুমি পরে অন্য কোন সময় যদি ওর প্রেমে পড়ে যাও, পড়তেই পারো, কেননা ও আমার থেকে সব দিক দিয়ে অনেক বেশি এগিয়ে, দেখতে ভালো, অনেক বড় লোক, এত গুণ ওর। তোমার মর্যাদা আসলে শুধু ওই বুঝতে পারে, তাই তোমার যদি কোনো সময় আফসোস হয় আর তখন যদি তুমি আমাকে ফেলে চলে যাও, আমি পারতাম না তোমাকে হারাতে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাই আমি তোমাকে অ্যাসিড মেরেছিলাম, যাতে করে কেউ কোনোদিন তোমার দিকে না তাকায়, আমি ছাড়া আর কেউ যাতে তোমাকে ভালো না বাসে। আমাকে ক্ষমা করে দাও নন্দিনী, দেবে তো? আমায় ক্ষমা করে দেবে তো? কথা বলো নন্দিনী, আমাকে ক্ষমা করবে তো? আমি যা করেছি তোমার সাথে একসাথে থাকার জন্য করেছি, আমাদের দুজনের কথা ভেবে করেছি। তুমি থাকবে তো আমার সাথে? আমাকে ছেড়ে যাবে না তো?
আমি তোমায় ক্ষমা করলাম শিমুল, আমারও মনে হয় তুমি যা করেছো ভালোই করেছো, এতে আমাদের মঙ্গলই হয়েছে।
তবে তবে আমরা সবকিছু ভুলে একেবারে স্বাভাবিক ভাবে সবকিছু শুরু করি, যেন কোনো দিন কিছুই হয়নি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি কথা দিচ্ছি। তুমি থাকবে তো নন্দিনী? তুমি থাকবে তো আমার সাথে?
থাকব, কথা দিলাম।
নন্দিনী মাফ করে দেয় শিমুলকে, ঠিক যেভাবে শিমুল নন্দিনীকে মাফ করে দিয়েছিল, ঠিক সেভাবে নন্দিনীকে ক্ষমা করেছিল শিমুল। কিন্তু যাকে ক্ষমা করেনি তার অন্যায় শাস্তি পেয়েছে নন্দিনী। অর্ণব হয়তো তাকে সত্যিই ভালোবেসেছিল, তাই সে চেয়েছিল অর্ণবকে মরতে দেখে যদি নন্দিনী শান্তি পায়, তাই সে তার জীবনের বিনিময়ে নন্দিনীর মুখে প্রশান্তির হাসি ফোটাতে পেরেছিল। সেটিই ছিল নন্দিনীর জীবনের শেষ হাসি। পরদিন রাতে নন্দিনীদের ঘরে ছায়া মূর্তির বদলে একটি নারী মূর্তি দেখা যায়, সেটি আর কেউ না, নন্দিনী। নন্দিনীর হাতে একটা বিশাল বড় কাঁচের বোতল। মূর্তিটি ধীরে ধীরে বোতলের মুখ খোলে আর সেটি এগিয়ে নিয়ে আসে শিমুলের মুখের কাছে। এবার উপর করে দেয় নন্দিনী তার যত রাগ দুঃখ ঘৃণা। বোতল থেকে বের হওয়া তরল নন্দিনীর ক্ষমারই প্রতিফলন।
Thank you.
শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। এখানে শুরুতে বলেছিলাম খুবই মর্মস্পর্শী কাহিনী আজকের। ভয় ছিল অবশ্য, কিন্তু ভয়ের পাশাপাশি যেটা ছিল অসম্ভব মর্মস্পর্শী কাহিনী, এরকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে। একজন জিজ্ঞেস করে লিখে পাঠিয়েছিল, জিজ্ঞেস করেছিল এটা সত্যি কাহিনী কিনা। সত্যি কাহিনী না হলেও পুরোটা সত্যি কাহিনী আপাতত, কারণ অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেয়া এই ধরনের জঘন্য অপরাধ আমাদের সমাজে এখনো হচ্ছে। যদিও শাস্তি খুবই ভয়াবহ, যে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে তার সর্বোচ্চ শাস্তি, কিন্তু সে অপরাধীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিছুটা হয়তো কমে এসেছে তারপরেও, কিন্তু খুব একটা কমে। তারপরে আমরা পত্রপত্রিকা খুলে এখনো দেখতে পাই, এখনো এরকম খবর পাই। অনেকে লিখেছেন আমাকে, কিন্তু তার আগে জানিয়ে দিব আজকে কাহিনী লিখেছেন শাগুফতা বিচ্ছারি এবং আজকের কাহিনীর নাম অ্যাসিড। অ্যাসিড এবং অ্যাসিডের যে চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন তাদের নাম বলছি। শিমুলের চরিত্রে অভিনয় করেছে রেহান, নন্দিনীর চরিত্রে শাগুফতা বিচ্ছারি, অর্ণবের চরিত্রে সেতু, মার চরিত্রে অভিনয় করেছেন সিফাত মাহমুদ, পুলিশ অফিসার মঞ্জু। এবং আজকের কাহিনীর কাহিনী নাট্যরূপ এবং নাট্যাংশ পরিচালনাও শাগুফতা বিচ্ছারি করেছেন এবং সাউন্ডে ছিলেন রনি। ধন্যবাদ কুয়াশা টিমকে, এবং অনেককে ধন্যবাদ জানিয়েছে যে আজকে কুয়াশা খুব চমৎকার লেগেছে, এবং কুয়াশা টিমকে স্পেশালি ধন্যবাদ জানিয়েছেন তারা। এখন আমি SMS পড়বো যারা 3221 আমাকে লিখে পাঠিয়েছেন আমাদের কুয়াশার কাহিনী চলাকালীন। এই মুহূর্তে যার SMS দেখতে পাচ্ছি, রাকিব উত্তরা থেকে লিখেছে, আজকের কুয়াশার পর্বটা অনেক জোস বাট দুঃখময়। ভূত লিখেছে চিটাগং থেকে, ভূতদের একটা রেডিও চ্যানেল আছে FM 0.00। রনি লিখেছে, শ্যামিন আপু আজকের গল্পের নন্দিনীর চরিত্রে কে অভিনয় করেছে, গাজীপুর থেকে জানতে চেয়েছেন। নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন যিনি কাহিনীটি লিখেছেন, নাট্যরূপ দিয়েছেন, নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা বিচ্ছারি, তিনি নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন। মোহাম্মদ আবির হোসেন EPZ এলাকা থেকে লিখেছে, আপু এই স্টোরি যদি সত্যি হয় তাহলে রানা প্লাজা অ্যান্ড তাজরিন ফ্যাক্টরির মালিকের ফ্যামিলিতে কি হবে ভাবতে পারো? আমি এটার কোন উত্তর দিচ্ছি না। আমার মনে হয় আসলে পাপ কাউকে ছাড়ে না, পাপ কখনোই, কথা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না, যদিও খুব কথাটা শুনতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যে অন্যায় করে তাকে পৃথিবীতে কিন্তু সে অন্যায় শাস্তি ভোগ করে দিতে হয়। সীমা লিখেছে, আপু অসম অনেকদিন পর ক্লাইম্যাক্স শুনে তৃপ্তি পেলাম। হাউ আর ইউ আপু? আই এম সুপ্রীতি চাকমা ফ্রম চিটাগং সুবলং। আচ্ছা, ওখান থেকে, আচ্ছা, আই রিডিং ক্লাস 11, দিস স্টোরি ইজ ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সুপ্রীতি। হাসিব লিখেছে কাশিমপুর থেকে, লিখেছে সাউন্ড এডিটরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। নোবেল প্রাইজ তো শান্তির জন্য দেয়, যাই হোক অবশ্যই তার পুরস্কার পাওয়া উচিত আমি মনে করি। আমাদের কুয়াশা টিমের সাউন্ডে যারা কাজ করে থাকে আসলে তারা খুবই যত্নের সাথে এবং খুবই এফোর্ট দিয়ে কাজটা করে। কোকোয়াং কাপ্তাই থেকে লিখেছে, অর্ণব কি অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ড দলে সেই অর্ণব নাকি? না না, অর্ণব গান গাইতে পারে, এটা একটা চরিত্র, মোটেও তা নয়। আজ প্রথম SMS করলাম, চোখের বাম পাশ দিয়ে এক ফোঁটা পানি পড়ল, মিথ্যে নয় আমার আইডিয়া ঠিক, আমি শিমুলকে সন্দেহ করেছি। আপনার প্রেডিকশন একদমই ঠিক আছে। আপু আমার কাল এক্সাম, দোয়া করবেন। জামিল ফ্রম চিটাগং কলেজ, অল দ্য বেস্ট জামিল। রনি লিখেছে, শামিনা পাঁচের গল্প, আচ্ছা একই SMS দুইবার এসছে, আমি খুবই দুঃখিত, অনেক সময় পড়তে পড়তে যাচ্ছি, একটা SMS হয়তো বারবার পড়া হয়ে যাবে, আমি এরপর থেকে একটু কেয়ারফুল থাকবো। অনন্যা লিখেছে চিটাগং থেকে, আপনি কেমন আছো? ভয়ে জানালার দিকে তাকাতে পারছি না, মুখে অ্যাসিড মেরে কারো প্রতি কি ভালোবাসা প্রকাশ করা যায়? অ্যাবসলুটলি না, অ্যাবসলুটলি না। জয়া লিখেছে চিটং থেকে, ও আপু হোয়াট আ বিউটিফুল কাহিনী, বাট খুব কষ্ট হচ্ছে প্লাস ভয়, এরকম কি সত্যি হয়? এর থেকেও জঘন্য ঘটনা হয়, খুবই ভয়াবহ। আমি একবার একটা কাহিনী পড়েছিলাম, বেশ আগের কাহিনী, এটা গাজীপুরের কোথাও একটা হবে, একটা মেয়েকে প্রথমে অ্যাসিড মারা হয় তাকে, সেটা মারা গিয়েছিল, সে ভিকটিমটা পরে অ্যাসিড ভিকটিম, পরে আবার তাকে বোধ হয় পরবর্তীতে, আমার ঠিক মনে নেই, আম নট শিওর, বাট এটা মনে হচ্ছে তাকে পেট্রোল জ্বালিয়ে সে বাথরুমে যাচ্ছিল, সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায়, পরে পেট্রোল গায়ে ঢেলে তাকে আগুন ধরিয়ে মেরে ফেলা হয়। সিয়াম লিখেছে, টুমোরো ইজ মাই এক্সাম, প্লিজ প্রে ফর মি। ওকে সিয়াম, অল দ্য বেস্ট। আর রাকিব উত্তরা থেকে, আজকের কুয়াশার পর্বটা অনেক জোস বাট দুঃখময়, এটাও আমি আরেকবার পড়ে ফেললাম, সো সরি, আমি কথা রাখতে পারিনি। Joe's story, I think it was black magic. Ethika, na Ethika? আচ্ছা ঠিক আছে, তুমি অনেক আগে পাঠিয়েছো, তুমি একটু প্রেডিক্ট করেছো, বাট ইটস নট ট্রু। রনি লিখেছে, রনি আবার লিখেছে সে একই কথা, কিন্তু না হ্যাঁ একই কথা লিখেছে। রিফা তানজিন চিটাগং থেকে, আপু অসম স্টোরি, খুবই ভয় লেগেছে অ্যান্ড অনেক মজাও লেগেছে। আদান মিরপুর থেকে, ফাটাফাটি স্টোরি। আর এটা কি লিখেছে, এস সামাদ নাকি, সামাদ নাম নাকি বোঝা যাচ্ছে না ঠিক, আমি বুঝতে পারছি না, যাই আমি পড়ি এস এম এস টা। সাবধান, এরকম ভালোবাসার জন্য মুসলিম ধর্মে বিয়ের পর কি জানি জানা নেই, আমি মনে করি ওরকম বউ কি, আপনি খুবই কিছুই বোঝা যাচ্ছে না কি লিখতে চেয়েছেন, আপনি একটু ফেয়ার করে লিখে পাঠান আমি তাহলে পড়তে পারি। মাহির লিখেছে খুলশি থেকে, আপু কাহিনীটা নাইস হয়েছে। কুয়াশাকে কুয়াশা লিখেছে আগে, যাই হোক। মাহিম লিখেছে মুগ্ধা থেকে, আপু আমি স্ক্রিপ্ট পাঠাবো, আশা এসে কি দিয়ে যাবো? হ্যাঁ আপনি এসে দিয়ে যেতে পারেন, আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার। অথবা আপনি ইমেলও করতে পারেন, ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, kuasha_fm8920@gmail.com, kuasha_fm8920@gmail.com। হাই আপি, আমি কামাল চিটাগং থেকে, আশা করি ভালো আছেন, আমার ফ্রেন্ড ওপি কে হাই বলে, হাই বলে দিন প্লিজ, হাই ওপি। হাই শামিন আপু, আমি সাউথ সন্দীপ ডিগ্রি কলেজে পড়ি, আজকের কুয়াশার গল্পটা ভেরি নাইস, আকলিমা সন্দীপ থেকে। তুষার লিখেছে মিরপুর থেকে, হাই আপু শিমুলি অ্যাসিড মেরেছে, একদম সঠিক ধরতে পেরেছেন, এত আগে থেকে বুঝতে পেরেছেন, অনেক আগে লিখে পাঠিয়েছেন। অপু সন্দীপ থেকে, সন্দীপ পৌরসভা থেকে লিখেছেন, আমি ফাইজুর রহমান লিমন, ও আম সরি, আপনি আপু, আমি বলছি অপু, হঠাৎ করে বুঝতে পারিনি শুরুতে, আই এম সো সরি। লিমন লিখেছে, আমি আমি গভর্নমেন্ট হাজি এবি কলেজে পড়ি, আপু হে হেভি একটা স্টোরি শুনাইলা, অসম। মাহের খুলশি থেকে আবার লিখেছেন, মুমুনিসা চমৎকার স্টোরি, আচ্ছা আমি বুঝি না তোমরা প্রতি উইকে হাও, প্রতি উইকে এত ফ্যাবুলাস স্টোরি আমাদের জন্য পেশ করো কি করে, আচ্ছা সেটা লিখেছে হাও পেশ করো, এইভাবে বাংলা ইংলিশ একটু বোঝা যায় না, পড়তে খুব অসুবিধা হয়। এনিওয়েজ আর লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম মুমুনিসা। বৃষ্টি লিখেছে চিটাগং থেকে, ও আপু কি শুনাইলা এটা, জাস্ট অসম, আমার ফ্রেন্ড কনাকে হাই বলো প্লিজ, হাই কনা। হাই শামিন আপু, আমি শাম্মি, তুমি আমার ফ্রেন্ড রূপালি উর্মি সুমনা মোহনাকে হাই বলে দো, হাই সুমনা মোহনা উর্মি রূপালি, ভেরি গুড স্টোরি, কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ। সন্দীপ থেকে হারামিয়া, সন্দীপ হারামিয়া, সরি সন্দীপ হারামিয়া থেকে সালাউদ্দিন লিখেছে, হাউ আর ইউ শামিন আপু, কেমন আছো? আমি খুব, হাউ আর ইউ লিখেছে, তারপর কেমন আছো লেখার দরকার নেই, দুটো যেকোনো একটা লিখলে ভালো হতো। আমি খুব সাবধানে কুয়াশা শুনি, কারণ আমার ওয়াইফ ভয় পায়, আজকের কুয়াশা অনেক ভালো লেগেছে। জাহিন লিখেছে শান্তিবাগ থেকে, হ্যালো শান্তিবাগ চিটাগং থেকে, হ্যালো শামিন আপু, কুয়াশা টিম এত স্ট্রং এবং হার্ড ওয়ার্কিং বলেই আমরা লাখো লিসনার কুয়াশার সাথে আছি, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমী শাখারি বাজার থেকে লিখেছে, হ্যালো শামিন আপু, আজকের গল্পটা খুবই মর্মান্তিক ছিল, অনেক বাসাবো থেকে এটা কিভাবে পসিবল। হাই শামিন আপু, আমি রেজু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, তোমাকে স্বাগত বিসি রেডিওতে। নুরুল্লাহ রংপুর থেকে, সেকেন্ড টাইম লিখছি আপু, কেমন আছেন? যখন শুনি কুয়াশা মনের মধ্যে ভয় দেয়, যখন শুনি কুয়াশা মনের মধ্যে ভয় দেয় উকি, বাথরুমে গেলে মনে হয় অদৃশ্য কেউ, অদৃশ্য কেউ করে ডাকা ডাকি, গুড নাইট। শ্রাবণী চিটাগং ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, কিছুদিনের মধ্যেই নিউ স্কুলে ভর্তি হব, পুরনো ফ্রেন্ডসদের খুব মিস করব, CCHS এর ক্লাস 9 এর সবাইকে বলতে চাই আই মিস ইউ, আইল মিস ইউ। ওকে রনি আবারও একই কথা বলেছি, স্বাগত আবিদ সারিয়ে করেছে নন্দিনী ভূমিকায় অভিনয়। শ্রাবণী ঢাকা থেকে, আপু আজকের কুয়াশা ভয়ের বদলে কষ্ট লাগলো, লাস্ট এরকম হবে তা ভাবতেই পারি, লাস্ট এরকম হবে তা ভাবতেই পারিনি, শারিয়াপুর ভয়েস অসাম, আমার ফ্রেন্ড সুমাইয়া অ্যান্ড ফাতেমা তোমাকে কি বলেছে সেটা আসেনি,
পুরোটা একটু বড় হয়ে গেছে বোধ হয়। আসলে 64 অক্ষরের মধ্যে লিখলে পাওয়া যায়, তার চেয়ে বেশি হয়ে গেলে আসে না, ভেঙে ভেঙে আসে। তাই যদি খুব বড় কেউ লিখতে চাও তাহলে দুবারে বা তিনবারে পাঠাতে পারো। কার্তিক কাপ্তাই থেকে, আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, লাভ ইউ কুয়াশা। মণি কক্সেস বাজার, আপু কেমন আছেন? স্টোরিটা খুব ভয়ের, অনেক ভালো লেগেছে। হাই শামিন আপু, আজকের কুয়াশার গল্পটা সত্যি অসাধারণ। শাহ বেলাল সন্দীপ থেকে। ক্লিওপেট্রা লিখেছে, অসাধারণ গল্প, গল্পের শেষে নন্দিনী শিমুলের জন্য চিৎকারে কান্না চলে আসছিল। তানভি নিউজ কানেক্ট থেকে, ওয়েল ডান বাই নন্দিনী। হাই কুয়াশার রানী, এটা কি আমাকে বলা হচ্ছে? কিন্তু আপনার নামটা আসেনি, কিন্তু আপনার নামটা লিখলে ভালো করতেন। রাকিব লিখেছে উত্তরা থেকে, আজকের কুয়াশার পর্বটা অনেক জোস, কুয়াশা আমার প্রাণ, কুয়াশাকে নিয়ে লিখেছি একটা গান, কুয়াশা জীবনের আশা, কুয়াশায় আমার ভালোবাসা, কুয়াশা আমার স্বপ্ন, আমি মন দিয়ে শুনি কুয়াশার প্রতি লগ্ন। আহাটে, আপনার নামটা আসলে শুধু এসে এসছে, বাকিটা আসেনি। আমি লিখেছি সাংগঠনিক সম্পাদক শ্রমিক লীগ কাপ্তাই থেকে। আজকের স্টোরিটা অসম লিখেছে আমিন আপু, কেমন আছেন? আমার বন্ধু কার্তিককে হাই বলে দিন। হাই কার্তিক। মোহাম্মদ মেজবা উদ্দিন উত্তরা থেকে লিখেছেন, শারমিন আপু কেমন আছেন? অসম কাহিনী আপু, অনেক মজা লেগেছে, বাট খুব ভয় লেগেছে আপু, কি করি। থুই চিং মারমা কাপ্তাই থেকে, হাই আপু, ভয় আর মায়ায় আমার গলা শুকিয়ে গেছে, কিন্তু শিমুল কি সত্যি এই কাজটি করেছে? হ্যাঁ, শিমুল এই কাজটি করেছিল, খুবই মর্মস্পর্শী বলেছিলেন শুরুতে আজকে কাহিনীটি, শেষটা খুব খুব কষ্ট লেগেছে। আমি লিখেছি কাপ্তাই থেকে, শামিন আপু লাভ ইউ, কেমন আছেন? এবিসি তে আইসা গেলাম আমি ফাইসা, কুয়াশা আমি শুনিয়া মন গেল ভরিয়া, অনেক ধন্যবাদ। ফাহিম লিখেছে আজিমপুর থেকে, আপু গত পর্ব ডাউনলোড করতে পারিনি, গত পর্ব ওয়েবসাইটে নেই, আমি চেক করবো, আমার মনে হয় এরকম হবার কথা না। আমি সিং সাইন মারমা কাপ্তাই থেকে, হাই আপু কেমন আছেন? আজকের কুয়াশা শুনে আমার মন কেমন জানি হয়ে গেল, নন্দিনীর জন্য খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা, হাতে খুব সময় কম, আমি নামগুলি ঝটপট পড়ে দিই আমার মনে হয়। আর লিখেছেন ডিজে নজরুল ব্রাহ্মণবাড়িয়া, আই এম সরি, একটু আলাদা করে স্পেস দিয়ে লিখলে সুবিধা হতো, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর আমি, আচ্ছা এতগুলো তো আর পড়া যাবে না, সময় খুব কম হাতে, তারপর আমি দেখছি যতটা পড়া যায়। শারমিন যাবার সময় কিছু ভালো গান প্লে করে যাবে, টেক কেয়ার সীমা। সীমা আমাদের এবিসিতে সবসময় খুব ভালো গান বাজে, তুমি সঙ্গে থেকো, চমৎকার কিছু গান অপেক্ষা করছে, শুনলেই বুঝতে পারবে। সুমন 37, আগুনে গার্মেন্টস পোড়ার সাথে নন্দিনীর কোন সম্পর্ক আছে? অ্যাসিড শিমুল মেরেছে, গার্মেন্টস এর ঘটনা এখানে বড় একটা ফ্যাক্টর। সজল গোড়ান থেকে লিখেছে, আপু অসম অ্যান্ড ডিফারেন্ট একটা স্টোরি, থ্যাংকস আমার বেস্ট ফ্রেন্ড মিহালকে, আমার তরফ থেকে ওকে অনেক সরি বলে দেবেন। আচ্ছা মিহাল, আমি সজলের তরফ থেকে অনেক অনেক সরি বলছি, বলে দিচ্ছি তোমাকে, তুমি ওপর রাগ করো না, কিন্তু কি হয়েছে তোমাদের মধ্যে সেটা আমি জানি না, আমি জানতেও চাই না। তুমি বন্ধুত্বের মধ্যে কোন মান অভিমান রাগ ঝগড়াঝাটি এগুলো থাকা উচিত না একেবারেই। ইয়াকুব আলম ইমন চিটগং থেকে, চিটগং অক্সিজেন কোম্পানি থেকে লিখেছে, শিমুলই অ্যাসিড মেরেছে নন্দিনীকে, শিমুলকে তার বউয়ের রূপ ও ছাড়া কেউ না দেখুক বা কারোর নজর না পড়ুক। বাবা ইয়াকুব, আপনাকে পুরস্কার দেওয়া উচিত, এটা আপনি পাঠিয়েছেন বহু আগে, তখন গল্পে কিছুই শুরু হয়নি, চমৎকার। ফাইরুজ চিটগং থেকে আর লিখেছে, হাসান সুমন নাহিন ক্লাস 7 এ পড়ে, সে কুয়াশা লিখেছে, আমি বলতে চাই ইস্ট অর ওয়েস্ট, কুয়াশা ইজ দ্য বেস্ট। ভাইরাস রুবেল লিখেছে, ফাতেমা লিখেছে আজিমপুর থেকে, ইমনও লিখেছে, রিয়াদ হোসেন সৌরভ কুদ্দুস মাহমুদ ভূত লিখেছে একজন, প্রিয় লিখেছে চিটগং থেকে, ইমরান হোসেন খান চিটগং থেকে, ভুলতা থেকে লিখেছে রাসেল, রকি লিখেছে, তানভীর নিউজ কাটন, রুবেল চিটগং, রফিকুল ইসলাম গোপালগঞ্জ থেকে, আনিস জামালপুর, আর যে শুভ রানা, আচ্ছা কোথেকে লিখেছে সেটা আসেনি, রাজু লিখে রেজু রেজু লিখেছেন, আপনারটা পড়েছি একবার এর আগে লিখেছেন, যেটা সাজ্জাদ গোপালবাগ থেকে, তানভীর নিউজ কাটন, সাদিয়া কেরানীগঞ্জ, শিমু আজিমপুর, আর 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 অনেক এস এম এস আজকে, আনিস জামালপুর থেকে, মোহাম্মদ ইব্রাহিম অ্যান্ড মোহাম্মদ মামুন আহমেদ বিজয় গাজীপুর থেকে, প্রিয় চিটগং থেকে, খাদিজা নারায়ণগঞ্জ থেকে, রুবেল আরামবাগ থেকে, আরো লিখেছেন স্মৃতিতা সন্দীপ থেকে, আন্নি লিখেছে আপু কাহিনীটা খুব ইন্টারেস্টিং, আই লাভ কুয়াশা, শিমুল লিখে শিমু লিখেছে উত্তরা থেকে, রিমন রয় চিটগং, রফিকুল ইসলাম গোপালগঞ্জ, তুর্য দাউদ কান্দি থেকে, শুভ জাহেদ লিখেছে চিটগং থেকে, শোয়েব নরসিন্দি, রাজিয়া রহমান মিরপুর, ইমরান হোসেন খান চিটগং, জাওয়াদ জহুর মহল্লা ক্লাস সিক্সে পড়ে, আই লাভ কুয়াশা, ওকে, রাউজান থেকে, আরফিন জালাল লিখেছে পেকুয়া থেকে, অর্ণব শাহজাহানপুর থেকে, এই ছিল আজকে কুয়াশা যারা লিখে পাঠিয়েছেন এবং আরো অনেকে যারা সঙ্গে ছিলেন যাদের এস এম এস পড়া হয়নি, অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে আজকে কুয়াশায় থাকবার জন্য। আজকে এখানে শেষ করছি, আমার সঙ্গে আবারও কথা হবে শুক্রবার দুপুর দুটোর সময় হওয়া বদলে, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.